exclusively on FusionBD.com.
FM, the night comes alive with Grammophon.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি FM এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং এই শীতের রাতে জমজমাট একটা ফুর্তি FM উপহার দিতে পারব এই প্রত্যাশায় আপনাদের সাথে আজকের ভূত FM শুরু করতে চাই। এবং আজকের ভূত FM এ যারা আছেন এখানে তারা আগে কখনো ভূত FM এ আসেননি, এই প্রথমবারের মতো ভূত FM এ এসেছেন। প্রতি সপ্তাহেই নতুন নতুন অতিথি আসেন এবং বহুদিন ধরে অনেকদিন ধরে আমরা ভূত FM যতদিন ধরে আমরা করছি আমরা দেখছি যে কেউ না কেউ নতুন প্রতি সপ্তাহেই মানে এরকম তিনজন চারজন করে নতুন আসছেন, মাঝে মাঝে তাদের সাথে পুরনো কেউ থাকেন। আজকে কেউ পুরনো নেই, সবাই নতুন এবং আশা করছি যে তারা আপনাদেরকে আনন্দ দিতে পারবেন, কারণ প্রথম যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। তো যাই হোক, আমি শুরুতে জানি দিই কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান ফেসবুকে তাহলে চলে যান www.facebook.com/radio.foodti এই অ্যাড্রেসে, অথবা www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে, এবং এইখানে গিয়ে আপনি সরাসরি আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখতে পারবেন কারা আজকে আমাদের অতিথি। অনেক লম্বা লিস্ট এবং সেই অতিথিদের মধ্যে একটা সুবিধা হয় কি যে আপনি যার ঘটনা শুনছেন তাকে দেখতে পারবেন যে ইনি ঘটনাটি বলছেন। তো আপনার যদি পছন্দ হয় কারো ঘটনা তাহলে অবশ্যই পোস্টটিতে লাইক দিয়ে শেয়ার দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং সবাইকে উৎসাহিত করবেন ভূত FM এ অংশগ্রহণ করার জন্য। তো এই ছিল শুরুর কথা, এখন চলে যাব ঘটনায়। এবং আমরা মাঝে মাঝেই ইমেইল পাই, যে ইমেইলে আমরা শুনি যে হসপিটালের ঘটনা বা হসপিটাল রিলেটেড ঘটনা বা এরকম ধরনের ঘটনা আপনাদের সবসময় অন্য রকমের একটা আনন্দ দেয়। আমাদের আজকের প্রথম যে অতিথি তিনি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং তিনি রাব্বি, তিনি আমাদের সাথে প্রথম ঘটনাটি শেয়ার করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনার বাসাটা কোথায় জানো? আপনি আমাকে বলছিলেন বাইরে।
আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি।
নারায়ণগঞ্জ থেকে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ এতদূর থেকে এখানে আসার জন্য। ঢাকার মধ্যে থেকেই আমাদের আসতে অনেক খবর হয়ে যায়, আপনি অনেক দূরে নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং থ্যাংক ইউ যে হ্যাসেলটা আপনার হয়েছে। আশা করছি যে আপনার আমাদের যারা শুনছেন এই মুহূর্তে তাদের ভালোবাসায় আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তো আপনার ঘটনায় যাই আমরা, ঘটনাটি যে আপনি বলবেন এটা কতদিন আগের ঘটনা?
এটা রিসেন্টলি গত আগস্ট মাসের 5 তারিখে ঘটে যায় আমার সাথে ঘটনাটা।
তাহলে খুব টাটকা একটা ঘটনা, শুনি আমরা ঘটনাটি।
আচ্ছা, প্রথমে বলে নিই আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তো বর্তমানে একটা সরকারি হসপিটালে ইন্টার্নি অবস্থায় আছি। আমি সংগত কারণে আর কি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তো ইন্টার্নি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমেই রাতে নাইট ডিউটি করতে হয়। তো আমাদের আর কি একটা শিডিউল থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা নাইট ডিউটি করি।
আচ্ছা,
তো ওই দিন ঘটনার দিন রাতে আমার ওই দিন নাইট ডিউটি ছিল না।
আচ্ছা,
কিন্তু হসপিটাল থেকে আমার একটা ফোন আসে। তো আমি ফোনটা পিক করার পরে দেখি যে হসপিটাল থেকে আমার একজন স্যার আমাকে ফোন দিচ্ছে। উনি মানে আমাকে বলে যে আজকে ইন্টার্নি স্টুডেন্টরা আসে নাই, তো হসপিটাল অনেক ভিড়, উনি একা একা পারছে না, আমাকে যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করে। তো কেয়ার করা, কিছু করার নেই, আমি রাজি হই। তো ফোনটা আসে 11:30 দিকে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিতে দিতে প্রায় 12টা বেজে যায়। তো দেন আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে আমার বাসা থেকে হসপিটালের দূরত্বটা মোটামুটি ভালোই, তো আমার যেতে হয় তিন ভাগে আর কি ভেঙে ভেঙে। ফার্স্টে অটোতে করে যেতে হয়, তারপর কিছুটা পথ নৌকা দিয়ে আর কি নদী পার হতে হয়, তারপর রিক্সায় করে যেতে হয়। তো প্রথম দুইটা ধাপ আমি ঠিক মতোই যাই, যাওয়ার পরে রিক্সাতে উঠি। ওঠার পরে ওই সময় তো প্রায় 12:30 মতো বাজে, তো দেখা গেল মানে ওই সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, মানুষজন তেমন ছিল না। তো রিক্সাতে ওঠার পরে রিক্সা ঠিক মতোই চলছিল। কিছুটা পথ যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠি। তো হাইওয়েতে উঠলে ওখানে দুইটা লেন আর কি রাস্তা, আসার জন্য একটা, যাওয়ার জন্য আরেকটা। তো আমরা যাচ্ছিলাম, ল্যাম্পোস্টের আলোতে রিক্সা চলছিল, ভালোই লাগছিল, পরিবেশটা খুব শান্ত। তো ওই টাইমে হঠাৎ করে মানে আমার নজরে আসে যে আমাদের অপোজিট ল্যান্ড থেকে দুইটা ছেলে একটা বাইক নিয়ে আসছে।
আচ্ছা,
তো তারা বাইকটা মোটামুটি হাই স্পিডেই আসছিল তাদের। তো আসার পথে রাস্তা কিন্তু ফুল ক্লিন, রাস্তায় কোনো লোকজনও নেই বা গাড়ি ঘোড়াও নেই। তো হঠাৎ বাইকটা আসতে আসতে যখন মোটামুটি আমাদের কাছাকাছি আসে, আমাদের অপোজিট লেনে কাছাকাছি যখন আসে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ বাইকটা জাম্প করে এবং উল্টে যায়। এবং বাইক যে ড্রাইভ করছিল যে ছেলেটা, সে ওখানেই মানে বাইকের নিচে পড়ে যায়। আর পিছনে যে ছেলেটা ছিল ও কিছুটা দূরে যেয়ে পড়ে। তো আমি রিক্সা থেকে জিনিসটা দেখি, দেখার পরে মানে বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন একটা পরিবেশে এমন হলো কেন। রাস্তা পুরো ক্লিয়ার, কোথাও কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড কিছুই নেই, ফাঁকা রাস্তাতে এরকম হওয়ার কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাবার সময় ছিল না তখন আমার। আমি রিক্সা থেকে নামি এবং খুব দ্রুত মানে তাদের কাছে যাই, এবং আমার সাথে আমার রিক্সাওয়ালা মামাও যায়। তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টে ফলো করি যে যে ছেলেটা একটু দূরে যেয়ে পড়েছে সে মোটামুটি ঠিক আছে, এখন সে উঠে বসেছে আর কি, এবং হাতে যেখানে ব্যথা টেথা পাইছে হাতে মাথায় ওখানে ধরতেছে আর কি। আর যে ছেলেটা বাইকের নিচে পড়ছে মানে ড্রাইভ করছিল, সে বাইকের নিচে ছিল। তো আর বাইকটা তখনই স্টার্টিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি আগে ফার্স্টেই যাই যে ওকে উদ্ধার করার জন্য, এখনো বাইকটা স্টার্ট আছে, ওইটা অফ করে ওকে উদ্ধার করার জন্য। কিন্তু ওর কাছে যাওয়ার পরে মানে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এটাই যে ও মানে ওর অবস্থা খুব গুরুতর, কিন্তু ও বলতেছে যে আমাকে না আগে আমার ফ্রেন্ডকে ধরেন। সে মানে সে আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে না ধরে আগে আমার ফ্রেন্ডটাকে ধরেন, এবং ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। মানে এটা শোনার পরে আমি আরো বেশি মানে অবাক হয়ে যাই যে ওই মেয়েটা বলতে এখানে তো কোনো মেয়ে নেই, শুধু আমরা চারজন মানুষ আছি, আমি আমার রিক্সাওয়ালা মামা আর ওরা দুইজন, এছাড়া আর কেউ নাই। কিন্তু ও বলছে যে ভাইয়া ওকে আগে ধরেন, ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। তো এটা শোনার পরে মানে আমার মাথা কাজ করতেছিল না এটা কি হচ্ছে। তো যাই হোক, ওটা ভাবার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ঘুরে আর কি ওই দিকে তাকাই ওই ছেলেটার দিকে। মানে ওই এইটাই হচ্ছে সবচাইতে মানে শকিং মুভমেন্ট, হচ্ছে যে আমি একটু আগে ওকে দেখলাম যে ও রাস্তায় উঠে বসছে এবং ওর হাতে পায়ে যেখানে ব্যথা পাইছে ওখানে ধরতেছে। তো এখন আমি তাকানোর পরে দেখতেছি যে সে ওর মানে মুভমেন্টটা বা ইয়াটা দেখে এমন মনে হচ্ছে যে ওর গলা থেকে হাত দিয়ে কিছু সরানোর চেষ্টা করছে, মনে হচ্ছে কেউ কারোর গলাতে চাপ দিয়ে ধরলে যেরকম হয় অনেকটা ওই রকম, এবং মানে মাটিতে অনেক মানে ছুটাছুটি করছে আর কি, এমন অবস্থা। পরে মানে আমি এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে।
আচ্ছা,
পরে আমি মানে তাড়াতাড়ি করে ওই দিকে ঘুরে ওর কাছে যাওয়ার মানে কাছাকাছি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে মানে ওর দেহটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়,
নিথর হয়ে যায়।
হ্যাঁ, নিথর হয়ে যায়, মানে কোনো নড়াচড়া কোনো মুভমেন্ট নেই। তো এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না, আমি দৌড়ে যাই ওকে ধরি, ধরে জিজ্ঞাসা করি যে ভাইয়া কি হয়েছে বা কি প্রবলেম, কোনো রেসপন্স নেই। তারপর আমি ভালো করে ডাক দিই, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার পরে আমি ওর পালস এবং বিপিটা দেখি।
আচ্ছা,
হাতেই দেখার পরে আমি দেখতেছি যে অন দ্য স্পট মানে ওর হাত মানে পালস বিপি সবকিছু।
আচ্ছা,
মানে তখন আমি পুরা মানে থ হয়ে যাই যে আমার চোখের সামনে আমি মাত্র ওকে দেখলাম, সব ঠিকঠাক উঠে বসছে, কিন্তু এখন মানে 30 বা 40 সেকেন্ডের মধ্যে পালস বিপি কিছুই নেই। আমি বুঝতে পারছি যে ও আর নেই, কিন্তু মানে তখন আমার মাথা কিছু কাজ করছিল না, আমি ওকে ধরে বসে পড়ি রাস্তার মধ্যে। তারপর আমার আর মানে কিছু
সুস্থ মানুষ চোখের সামনে এরকম হয়ে গেল,
একদম চোখের সামনে আমার, মানে তখন আমি মানে ওই জিনিসটা নিতে পারিনি, আমি মানে অনেকটা মানে ফ্রিজ হয়ে গেছি, মানে বরফের মতো ওইখানে বসে পড়ছি রাস্তার মধ্যে। দেন
ঘটনা এখানে শেষ না, ঘটনা শুরু হলো কেবল।
দেন মানে এটার পরে আমার আর কিছু মনে পড়ে মানে ইয়ে করতে পারছিলাম না। তো হঠাৎ আমার যখন মানে কিছুটা মানে সম্বিত ফিরে আসে তখন আমার পিঠের মধ্যে কেউ হাত দেয়, তো আমি পিছনে তাকাই, তাকানোর পরে দেখি হাইওয়ে ডিউটিরত পুলিশ আছে না, পুলিশদের একটা ভ্যান আমার পিছনে আছে আর তিনটা পুলিশ আমার পিছনে, ওনারা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে। কিন্তু তখন আমার বলার মতো কোনো শক্তি বা বলবো যে আমার ওই রকম কোনো অ্যাবিলিটি ছিল না আমার ভিতরে, আমি ওই ছেলেটাকে ধরে বসেই আছি। তো তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা সবকিছু খুলে বলে কি কি হয়েছে এখানে। তো বলার পরে তারা আর বেশি লেট করে না, আমাকে এবং ওই দুইটা ছেলেকে সহ ওদের ভ্যানে করে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আনার পরে আমাদের স্যার, আমার যে ডিউটিরত স্যার আছে, ওই স্যার আসে। আসার পরে ফার্স্ট ছেলেটাকে, যে ছেলেটাকে মানে মানে পালস বিপি অফ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ওকে স্যার এসে চেক করে, করার পরে মানে স্যার ঘোষণা দেয় যে ও মারা গেছে, ওয়ার্নিং। এটা শোনার পরে তারপরে আর কি হয় আমার আর কিছু মনে নেই। যখন আমার মানে সবকিছু আবার আমি জ্ঞান ফিরে বা বুঝতে পারি, তখন আমি মানে নিজেকে আবিষ্কার করি আমাদের হসপিটালের বেডে। তখন প্রায় সকাল 11:30 বা 12 বাজে। তো আমি সবার কাছে জানতে চাই যে কি হয়েছে আমার। তখন তারা বলে যে আমি মানে ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম এবং অনেক চেষ্টা করার পরও আমার সেন্স মানে ফিরে আনা সম্ভব হয়নি। তো পরে আমি উঠার পরে জিজ্ঞাসা করি কি হয়েছে, পরে বলে যে ওই ছেলেটা মারা গেছে আর যে বাইকের নিচে পড়ছিল ও মোটামুটি এখন সুস্থ আছে, ওদেরকে ওকে আমাদের হসপিটালেই ভর্তি করা হয়েছে। তো তখন আমার মাথায় মানে অনেক পেইন ছিল, আমি মানে কোনো কিছুই নিতে পারছিলাম না। পরে আমি স্যারের কাছ থেকে ছুটি নেই, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমি একবার মানে ওই ছেলেটাকে দেখতে যাই। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আমাদের সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। ওনার বললো যে না, এখন মোটামুটি ভালো আছে, ও হাতে পায়ে কিছু ব্যথা পাইছে আর হাতে আর একটা বোনস ব্রেকডাউন হয়েছে।
ড্রাইভ করছিলেন, তার অবস্থা এখন ভালো?
হ্যাঁ, এখন মোটামুটি, হ্যাঁ এখন সম্পূর্ণ ভালো, মানে আউট অফ ডেঞ্জার। ওর শুধু হাতের বাম হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে, আর এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে।
তার মানে হচ্ছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না,
মেজর কোনো ধরনের কোনো প্রবলেম ওর ছিল না,
ছিল না,
যা ছিল নরমাল মাইনর।
আচ্ছা,
তো এটা আমি শোনার পর মোটামুটি ভালো লাগলো। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পর রিক্সায় করে যে ওখানে বলছিলাম ফার্স্টে যে আমার নদী পেরোতে হয়, তো আমি নদীর ওখানে যে নৌকাতে উঠি, উঠার পরে নৌকাটা একটু ছাড়ার পরে আমি হঠাৎ করে নৌকার সামনের দিকে আমি একটা মেয়ে দেখতে পাই।
আচ্ছা,
যে মেয়েটা ছিল মানে নীল শাড়ি, নীল চুড়ি, মানে পুরো শরীরে নীল জামা কাপড় পরা আর কি, আর কপালের টিপটা শুধু ছিল লাল।
আচ্ছা,
ঠিক আছে। মেয়েটা মানে আমি মেয়েটার দিকে তাকাই খুব ভালো করে, মেয়েটাও আমার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে। তো এটা দেখার পরে আমি একটু বিব্রত বোধ করে আমি মানে অন্যদিকে ফিরে তাকাই, ওই দিকে আর তাকাই না। যখন নৌকাটা ঘাটে যে মানে ফিরার পরে নামবো আমরা, তো নামার সময় মেয়েটা সবার সামনে ছিল, মেয়েটা সবার আগে নামার কথা, কিন্তু মেয়েটা নামছে না, মেয়েটা দাঁড়ায় মানে ওইখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু এই জায়গাতে আমি আরো বেশি ইয়া হই যে আমি দেখতে পাই যে আমার নৌকার মধ্যে অন্য যে যাত্রীগুলো ছিল সবাই ওই মেয়েটার ভিতর দিয়া, মনে হচ্ছে যে মেয়েটা একটা ধোয়া বা কুয়াশার কুণ্ডলীর মতো ওর ভিতর দিয়ে সবাই পাস করে চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট, মানে ওর ভিতর থেকে সবাই ওর ভিতর দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে। এটা দেখার পরে মানে ওই জায়গাতে আমার হাত পা সবকিছু কাঁপা শুরু হয়ে যায়, আমি কিছু মানে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। তো ওই মুভমেন্টে মেয়েটা কোনো কিছুই না, ভয়ঙ্কর কিছুই না, জাস্ট আমার দিকে তাকায়া একটা হাসি দেয়, খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরে মানে আমি নৌকার মধ্যেই বসে পড়ি, মানে আমি আর কিছু করতে পারছিলাম না, নড়াচড়ার কোনো শক্তি আমার ভিতরে ছিল না। তো ওই টাইমে নৌকাওয়ালা মামা ভাবে হয়তো আমি অসুস্থ বা কিছু, উনি আমাকে ধৈর্য আর কি একটা দোকান নিয়ে মাথায় পানি টানি দেয়। তো আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে একটা অটো করে বাসায় পাঠিয়ে দেয়। তো সরি, এই জায়গায় একটু মিস করছি, যখন মানে মেয়েটা হাসি দেয়া মানে ওখান থেকে চলে যায়, ওই টাইমে আমার আমার মোবাইলে একটা ফোন আসে।
হ্যাঁ,
আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করার পরে মানে ফোনটাও তোলার পরে আমি দেখতেছি যে আমার হসপিটাল থেকেই এখন বর্তমানে যে ডিউটিতে আছে আমার ওই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ও আমাকে জানায় যে যে ছেলেটা এতক্ষণ ভর্তি ছিল, মানে যে বাইকের নিচে পড়ছিল ওই
ছেলেটা স্বাভাবিক,
হ্যাঁ স্বাভাবিক ছিল, সেই মাত্র মারা গেছে। এইটা শোনার পর আমি আরো বেশি ভেঙে পড়ি এবং নৌকার মধ্যে বসে পড়ি আর কি। পরে নৌকাওয়ালা মামা আমাকে নিয়ে আর কি পানি টানি দিয়া ঠিক হওয়ার পর একটা অটোতে করে বাসায় পাঠায়। বাসায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতেছিল যে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত মানে আমার সাথে কি হচ্ছে এটা, আমি মানে এটার কোনো কিছু বুঝতেই পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। পরে ভালো একটা গোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিই। তো ঘুম থেকে সন্ধ্যায় আমি উঠি, উঠার পরে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিই যে কিভাবে মারা গেল ওই ছেলেটা জানার জন্য। তখন তো আমার মাথায় কিছু ছিল না, আমি জিজ্ঞাসাও করতে পারিনি। তো দেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে বলে যে ওই ছেলেটা মরার আগে কিছু কথা বলতেছিল, মানে নিজে নিজেই অনেক অনেক কিছু বলতেছিল। কথাগুলো ছিল এরকম যে ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে মারছে, এখন সে আমাকে মারতে আসছে, তোমরা সবাই আমাকে বাঁচাও। এবং মেয়েটার বর্ণনা দেয় এরকম যে ও নীল শাড়ি পরা, নীল চুড়ি পরা, কপালে একটা নীল টিপ, লাল টিপ, সরি লাল টিপ, এই মেয়েটা এখানে আসছে, এখন আমাকে মারবে, আমার ফ্রেন্ডকে মারছে আগে, এখন আমাকে মারবে, আমাকে বাঁচান। তো আমাদের হসপিটালের ডাক্তাররা বা সিস্টাররা সবাই জিজ্ঞাসা করে কোথায় মেয়ে, তো হাত দিয়ে শুধু বারবার দরজার দিকে দেখায় যে ওই যে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। ও লাস্ট কথা এইরকমই ছিল, তার কিছু সময় পরে হঠাৎ মানে ভালো সুস্থ, হঠাৎ ওর ওই আগের আগের জনের মতোই মানে পালস বিপি হঠাৎ অফ, ও মারা যায়। তো এটা শোনার পরে আমি আরো বেশি অবাক হই যে মানে আমি যে মেয়েটাকে নৌকাতে দেখছিলাম এটার সাথে ওর বর্ণনা দেওয়া মেয়েটার কিন্তু পুরোপুরি মিল আছে, নীল শাড়ি, নীল চুড়ি এবং লাল টিপ সবকিছু একদম পুরোপুরি মিল আছে। মানে এটা শোনার পরে আমি তো আরো বেশি অবাক যে কি ব্যাপার, তাহলে আমি ওকে মানে আমি এটা কি দেখলাম, আমি কেন দেখলাম। যাই হোক, এটার পরে মানে আমি এতটাই সিক হয়ে যাই যে আমার আর মানে হসপিটালে যাওয়ার মতো বা ইয়ে করার মতো আমার অ্যাবিলিটি থাকে না। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে প্রায় বাসায় চলে যাই, প্রায় এক মাসের মতো বাসায় ছিলাম আমি। তো মানে আর ফিরে নারায়ণগঞ্জে আসা হয় নাই। যখন আসি মানে মোটামুটি সুস্থ হওয়ার পরে আসি, তারপরে আমি প্রায় এই জিনিসটা ভুলে গেছি এমন অবস্থা। তো একদিন হঠাৎ আমাদের ওইদিকে একটা মেলা হয়, তো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওইখানে মেলাতে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, তো পাশে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে ফলো করি আর কি। ফলো করার পর আমি ওই মেয়েটাকে ওই জায়গাতে দেখতে পাই।
আচ্ছা,
মানে এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার হাতের থেকে ফুচকার প্লেটটা পড়ে যায়। মেয়েটা সেম স্বাভাবিকভাবে ওই ড্রেস আপ ওইভাবে আমার দিকে তাকায় আছে, এবং আমার হাত থেকে যখন ফুচকার প্লেটটা পড়ে যায় তখন সে আবার আগের মতো একটা হাসি দেয়, যে আবার ভ্যানিশ। এটা দেখার পরে মানে আমি আবার ওই রকম আগের মতো ইয়ে হয়ে যায়, মানে আমার কথা বলার মতো বা চলার মতো কোনো শক্তি থাকে না। পরে আমার ফ্রেন্ডরা ধরে আমাকে বাসায় আনে, আনার পরে আমি ওদের কাছে সবকিছু বলি। তো বলার পরে মানে ওরাও কিছু করতে পারে না, মানে কি করবে, ওদেরও কিছু করার নেই। পরে হ্যাঁ এটা যায়, কিন্তু সবচাইতে মানে কি বলে দুঃখের বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার সাথে এখন পর্যন্ত মেয়েটা তিনবার দেখা হয়েছে, সেম ভাবেই আমি ওকে দেখতে পাই। তবে একটা এখানে একটা বিষয় হচ্ছে এটা, যে আমি মেয়েটাকে কখনো একা বা নিরিবিলি ভাবে দেখতে পাই না। আমি এমন জায়গায় দেখতে পাই যেখানে অনেক মানে লোকজন আছে, ক্রাউডেড এরিয়াগুলোতে, এইসব জায়গাগুলোতে আমি ওকে দেখতে পাই। তো আমি এখন পর্যন্ত এটা জানি না যে আমার সাথেই কেন এই ঘটনাটা ঘটলো, বা আমি ওই মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি, বা কি চায় আমার কাছে। কখনো কিছু বলেও না, কোনো কিছুই না, জাস্ট সামনে আসে, কিছু সময় থাকে, একটা মুচকে হাসি দেয়, দেন চলে যায়।
আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশংসা করছেন, চার ফ্রেন্ড মিলে লাইট অফ করে শুনছেন সোহেল রানা, এছাড়াও আর যে পার্থ রাজশাহী থেকে শুনছেন, এছাড়াও আমাদের এখানে শুনছেন দেখতে পাচ্ছি রেদওয়ান হোসেন হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন বাসায় একা তাই খুব ভয় করছে লিখেছেন নূর ইসলাম, অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জিসান আহমেদ, এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। অনুপম তালুকদার আমাদের সঙ্গে আছেন, এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। এইচ কে শাহরিয়ার জিদান আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন ভালো লাগছে। ফাহিম ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তারিফ আহমেদ নীল, এবং আমাদের সঙ্গে আছেন আল আমিন মুশফিক শাহ, আমাদের সঙ্গে আছেন শামীম খান, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সোহান, এছাড়াও আমাদের সঙ্গে নাদির আহমেদ, ফাহাদ আমিন, সিয়াম, নিরয় আহমেদ, অন্তু জামান সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তা আপনার ঘটনা, এবং আপনাকে আপনার নামটা একটু প্লিজ বলবেন, যেহেতু আজকে অনেক মানুষ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সবার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা।
আমার নাম রিগান।
রিগান, চলে যাই আপনার ঘটনায়।
আমার ঘটনাটা পুরান ঢাকার লালবাগ আমলিগোলা এলাকার।
জি,
তো সিকিউরিটির কারণে আমি নামটা বলছি না, বাসার নামটা। ঘটনাটা হলো গিয়া ছোট বাচ্চাকে নিয়ে।
জি,
অদ্ভুত একটা ঘটনাটা। যেমন ঘটনাটা তিন বছর আগের ঘটনাটা আমি শুনছি, যার সাথে ঘটে গেছে বাচ্চার মার, মানে নানুর কাছ থেকে।
আচ্ছা,
নানুর কাছ থেকে শুনছি। উনি ঘটনাটা শুরু করছে এভাবে যে উনি প্রথম ওই বাসায় ভাড়া গেছে, ভাড়া থাকে, তো খুব স্বাভাবিক কয়েকদিন চলতেছিল। তো পুরান বাসা, তো ওখানে ওর বাচ্চাকে, ছোট বাচ্চা, তিন মাসের বাচ্চা, বিছানার মধ্যে শুয়ে উনি ঘরের কাজ টাজ করতেছিল ওর মা। তো একটা খুব কালো রঙের একটা খুব মানে বড় আকার একটা বিড়াল জানালা দিয়ে ওর বাচ্চার দিকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল, এমন ভাবে দেখতেছিল যে মানে বাচ্চাটার দিকে কোনো কিছু মানে তাড়ানোর চেষ্টা করতেছিল, এটা দিতেছে, ওটা দিতে, হুশ বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরতেছে না। ওর আম্মা এক পর্যায়ে ওইটা জানলাটা বন্ধ করে দিছে। তো কিছুক্ষণ পর থেকে বাচ্চা খুব কান্নাকাটি করা শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, কোনো কিছুতে মানে না, কোনো কিছু থামে না, এভাবে করে। তো বাচ্চাকে খাওয়া দেয়, যতটুকু খাওয়া দেয় তার চেয়ে বেশি খায়, ছোট বাচ্চা, তিন মাসের বাচ্চা, মারা সুজি দেয় বা এটা দেয় সেটা দেয়। তো যদি এখানে এক পেলা সুজি সারাদিনে লাগতো, এখানে লাগে গেছে তিন চার মানে পাতিলা। আর আপনার গিয়া বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাইতেছে, মানে এমন ভাবে খাইতেছে যে মনে হতো শুনে শরীরে রক্ত টেনে খাইতেছে। তো এমন মা বাচ্চাদের শরীর থেকে সরাই দিতেছে, কোলে থেকে সরাই দিতেছে, যে কষ্ট হইতেছে, পারতেছে না। তো এমন করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তো যখন ওর আব্বা কাছ থেকে আসলো, তো বলল যে দেখো বাচ্চা এই করতেছে, এমন এমন বিহেভিয়ার বাচ্চার, অনেক কান্নাকাটি করতেছে আর এমন অনেক পরিমাণ খাইতেছে। তো বলতেছে হয়তো ছোট বাচ্চা, এমন হইতে পারে, তো ওরা বলতেছে না আমার কাছে নেই, এমন ভাল লাগতেছে না, বাচ্চা ছোট বাচ্চা আমার একটাই ছেলে। সে বললো ঠিক আছে আমি হুজুরের ডাক দিয়ে নিয়ে আসি। তো ওই এলাকার একটা খুব সুপরিচিত একটা হুজুর আছে,
সবাই চেনেন,
সবাই জানে এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে হুজুরে, হুজুরের নিয়ে ডাক দিয়ে সবার দেখে, তো হুজুর ঘরে ঢুকা পরিস্থিতি দেখা বাচ্চারা দেখে বলতেছে কোন বাচ্চা, এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। বলতেছে যে না এটা তো আপনার বাচ্চার না। তো এটা শোনার পর মানে পরিস্থিতি খুব মানে শুনছি ঠান্ডার মতো পড়ে গেছে। তো বলতে এটা আমার বাচ্চা, আমার বাচ্চা কই? যে আপনাদের যদি মনে সাহস থাকে, আপনারা যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। তো হুজুর বলছে আমি আমার বাচ্চারে চাই, ওর মা বলতেছে আমি আমার বাচ্চারে চাই। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। তো হুজুরটা বাচ্চাদের নিয়ে ওর ঘাটটা ধরা আপনার হুজুর সুরা ডোরা পড়া শুরু করছে। তো কিছুক্ষণ সুরা ডোরা পড়ার পর বাচ্চাটা ওই ওই যে কালো বিড়ালটা ছিল না, কালো বিড়ালের পরিণত হয়ে গেছে, হইয়া লাভ দিয়া ওই ওই জানলা দিয়ে হাইটা চলে গেছে। তো হুজুর বলছে দেখছেন এটা আপনার বাচ্চা না, এটা আপনার বাচ্চা না, এটা ছিল একটা খারাপ জিনিস, হয়েছে কি এটা বলেন। তো মা সবকিছু খুললা বলে এমন এমন সকাল,
এটা একদম চোখের সামনে,
চোখের সামনে,
এবং আপনি আপনার সেই মায়ের কাছ থেকে এই ঘটনা শুনেছেন,
মায়ের কাছ থেকে শোনা,
চোখের পলকে
যখন আমাদের ঘটনা বলতেছিল, আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ ছিলাম, মানে ওর কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, আমার ওয়াইফ কান্না করে দিছে। তো মানে এমন ভাবে বলতেছিল যে রাসেল আপনি যদি থাকতেন সামনে হয়তো বা আপনার মনটা অনেক
নরম হয়ে
যেত, নরম হয়ে গেত। তো হুজুর বলছে যে হুজুর জিজ্ঞেস তো আমার বাচ্চা কই, কয় যে বলছে যে যখন আপনার বাচ্চার যে এক দৃষ্টিতে তাকে দেখতেছিল তখনই আপনার বাচ্চা রেখায় ফেলছে, তখন যখন আপনি জানলা লাগাইছেন তখন জানলা লাগানোর স্বপ্নে আপনার বাচ্চা ছিল না, তখন ওই বিড়ালটা আপনার বাচ্চার রূপ ধরে ওখানে শুয়ে ছিল। এই সারাদিন যা খাওয়াইছেন ওই বিড়ালই খাইছে, আপনার বুকের দুধ ওই বিড়ালই খাইছে, এমন করে যদি আমার না ডাকতেন এমন করে হয়তো বা আরো তিন চার মাস হয়ে থাকতো,
এবং সেই বাচ্চা নাই এখন,
কিন্তু ওই বাচ্চা আর কখনোই,
এবং চোখের পলক এরকম হয়ে গেছে,
এমন হয়ে গেছে।
এটা আপনাদের পুরান ঢাকার ঘটনা,
এটা আমার পুরো
অবিশ্বাস্য ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমরা বিরতিতে যাওয়ার পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি 88 FM এন্ড জু ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের কোথাও যেতে গেলেও, মানে যেতে হলেও, আমিও কিছুদিন আগে গিয়েছিলাম এবং আমাদের সবসময় হিসাব মিলিয়ে আসতে হয়। তো মাসুম ভাই এরকম ছুটি নিয়েছেন, আমরা সবাই ছুটি নেন বৃহস্পতিবার শুক্রবার মাথায় রেখে, আমাদের ছুটি নিতে হয় রবিবার থেকে এবং ছুটি শেষ হয়ে যায় বৃহস্পতিবার বা শুক্রবার সকালে। তো আজকে উনি দেশের বাইরে থেকে এসেছেন সন্ধ্যা 7টায় এবং এখন এইখানে, তো বুঝতেই পারছেন কতটা টায়ার্ড, তারপরেও মিউজিক করছেন এবং আপনাদের সাথে আনন্দ দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ মাসুম ভাই। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা।
আচ্ছা, আমি তৈমুর।
জি,
আমি ঢাকার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি।
ওকে, সো আপনার ঘটনায় যাই।
আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2013 সালের, আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনা, ওর নিজের লাইফের ঘটনা। ঘটনা হচ্ছে যে 2013-এ ও হঠাৎ করেই পড়ালেখার মাঝখানে সিঙ্গাপুর চলে যায়।
আচ্ছা,
তো সে বাবা মার একমাত্র সন্তান, তার মা থাকে গ্রামে এবং বাবা থাকে চিটাংয়ে।
আমি একটু বলি যে এই ঘটনাটি প্রচন্ড ইমোশনাল, আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, কারো বাবা জীবিত আছেন, কারো বাবা মৃত, এবং আমাদের প্রত্যেকেরই বাবাকে নিয়ে অনেক ধরনের ইমোশন কাজ করে এবং আমরা মানে ছোটবেলা থেকেই যে যাকে দেখে বড় হই আর কি, সেই বাবাকে নিয়ে এই ঘটনাটি। কিন্তু এই ঘটনাটির মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে যেগুলো সত্যি অন্যরকম। সো আমরা চলে যাব ঘটনায়।
আচ্ছা, তো সে যখন চলে গেছে, তো বাবা মার একমাত্র সন্তান, তো সে চলে যাওয়ার প্রায় 3-4 মাস পরে তার বাবা একটা মানে খুব বড় ধরনের অসুস্থতার কারণে হঠাৎ করেই মারা যায়। তো সে যখন মারা যায় তখন তার ফ্যামিলি ডিসিশন নেয় যে তাকে জানানো হবে না, ছেলেটাকে জানানো হবে না, দেশের বাইরে জানানো হবে না, কারণ যদি জানানো হয় তাহলে তার মেন্টালি হয়তো ডিস্টার্ব হইতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে বা ওখান থেকে চলেও আসতে পারে মাত্র গেছে ছেলেটা। তো তার মায়ের ডিসিশন নেয় যে না, ছেলেটাকে জানানো যাবে না। তো ছেলেটা এ ব্যাপারে কিছুই জানে না, সে কন্টিনিউয়াসলি মায়ের সাথে গ্রামে ফোনে কথা বলে আর বাবার সাথেও চিটাং এ কথা বলে, কিন্তু তার বাবা মারা গেছে সে জানে না, কিন্তু সে তার বাবার সাথে কথা বলতেই থাকে। এই কথাটা তার মাকে বলে যে মা বাবাকে তো এটা আমি বলছি, তো তার মা শুধু কাঁদে, বলে যে মা তুমি কাঁদো কেন, সমস্যা কি তোমার, বলে যে না বাবা তুমি তো দেশের বাইরে আছো এই জন্য তোমার মনটা আমার মনটা খারাপ লাগে। তার মা তখনও তাকে বলে না যে তোমার বাবা মারা গেছে।
আচ্ছা,
তো তার এক মামা আছে, মামাকেও বলে যে মামা বাবারে তো খুব মিস করতেছি, মাকে খুব মিস করতেছি, তোমাদের কথা খুব মনে পড়ে।
আচ্ছা,
তখন তার মামা বলে যে ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই, তুমি তো দেশে আসবেই কয়েকদিন পরে। তো এর মাঝে প্রায় 14 মাস চলে যায়, এর মধ্যে ছেলেটা কিছুই জানে না যে তার বাবা মারা গেছে, এই কথাটা তাকে কেউই জানে নাই। তো হঠাৎ করে একদিন 14 মাস পরে সে কোম্পানি থেকে 2 মাস 15 দিন ছুটি পায়। তার মাকে জানায় যে মা আমি তো দেশে আসবো, তুমি বাবাকে বলবা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতে। তো তার মা তখন আবার কাঁদে, বলে যে বাবা তুমি আসবা আমার মন খারাপ লাগতেছে তাই আমি কাঁদতেছি, অন্য কোনো ঘটনা না। তো ছেলেটা নর্মাল মনে করে যে একমাত্র ছেলে
অনেকদিন বাইরে ছিলেন হয়তো।
তো মা বলে যে না তোমার মামা যাবে, তোমার বাবা তো একটু অসুস্থ, তোমার মামা যাবে। তো বলছে ঠিক আছে মামা আসুক বাবা আসুক কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি তার মামা যায় এয়ারপোর্টে, গিয়ে তো ছেলেটাকে খুঁজে পায় না, ভাগিনাকে খুঁজে পায় না। তো সে বলে যে বোনকে ফোনকে বলে তোমার ছেলেকে তো খুঁজে পাচ্ছি না, কিন্তু ছেলেটা রাতে ল্যান্ড করে ওর বাবার সাথেই দেশ ইয়েতে চলে আসে,
মানে ওখানে মামা যেয়ে আর
মামা গিয়ে ছেলেটাকে খুঁজে পায় না।
আচ্ছা,
কিন্তু বাবার সাথে ছেলেটা চলে আসে গ্রামে রাতের বেলা, সকালবেলা চলে আসে। তো চলে আসার পরে একটা মসজিদ ছিল বাড়িতে, গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে কবরস্থান, তার পাশে হচ্ছে একটা খেজুর গাছ। তো ছেলেটা খেজুরের রস খেতে খুব পছন্দ করত। মসজিদের কাছে যখন আসে, আসার সময় তার বাবা বলে যে বাবা তুমি বাসায় যাও আমি খেজুর রসটা নিয়ে আসি। তো বলছে ঠিক আছে বাবা যাও আমি বাসায় যাই। তো ছেলেটা বাসায় যায়, বাসায় গিয়ে তার মা বলে এই অবস্থা, তখন জানে যে তার বাবা নাই, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, বলে যে না আমি তো বাবার সাথে একটু আগে কথা বলছি, দেখো আমার ফোন লিস্ট চেক করে দেখেছে, ডায়াল কলে রিসিভ কলে তার বাবার কোনো নাম্বার নেই, কিন্তু সে একটু আগে কথা বলছে তার বাবার সাথে, এটা সে 100% শিওর, বাট সে কোনো প্রুফ দিতে পারছে না। তারপর বললো যে এইমাত্র বাবা আমাকে বললো যে খেজুর রস আনবে, তো বলে যে চলো দেখাই তোমাকে বাবার কবর। তারপর তো ওকে নিয়ে বাবার কবর দেখায়, দেখা যায় যে খেজুর গাছের নিচেই তার বাবার কবরটা, ওখানেই তাকে বাবার তার বাবাকে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক ছেলেটা একটু নর্মাল হয়, রাতে ঘুমায়, তো তার বাবা যে রুমে ঘুমাতো ছেলেটাকে ওই রুমেই ঘুমাতে দেওয়া হয়। তো ঘুমায় ছেলেটা, হঠাৎ করে মাঝরাতে ছেলেটার ফোনে কল আসে। তো সে বললো যে আমি আজকে দেশে বাইরে থেকে আসলাম, আমার ফোনে কল আসলো, মানে সমস্যা কি? তো সে ফোন রিসিভ করে, তো প্রথম 8-10 সেকেন্ড কোনো কথা হয় না, সে হেলো হেলো করতে থাকে, হঠাৎ করেই মানে একটা একটা চাপা একটা কান্নার কণ্ঠে বলতেছে যে বাবা কেমন আছো, মানে হুবহু ওর বাবার কণ্ঠ, বাবা কেমন আছো। সে এটা শুনে একদম মানে হয়ে যায়,
স্তব্ধ হয়ে যায়
যে এটা কিভাবে সম্ভব, আমার বাবা মারা গেছে এটা সম্ভবই না। তো তারপর সে মানে কান্নাকাটি শুরু করে, চিল্লা চিল্লি শুরু করে, তোর মা আসে ওর মামা আসে এসে ওকে শান্ত করে। তো পরের দিন সকালে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে যে বাবা তুমি দেশের বাইরে থেকে আসছো অনেকদিন পরে, এটা কোনো সমস্যা না, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবা তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবা। তো ছেলেটা বলছে ঠিক আছে। তো পরের দিন রাতে ছেলেটা আয়াতুল কুরসি পরে ঘুমায়। তো পরের দিনও মাঝরাতে একটা ফোন আসে ওর ফোনে।
আচ্ছা,
তো সে ভয়ে ফোন রিসিভ করে না, কয়েকবার ফোন রিসিভ করে না, পরের বার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে দেখে একটা তার বাবার কণ্ঠে একটা কান্না, আর কিছুই শুনে না, একটা কান্না, কান্নার পরে লাইনটা কেটে যায়, কান্নার পরে লাইনটা কেটে যায়। এরকম স্টিল মানে কয়েকদিন ধরে চলতে থাকে। কয়েকদিন চলার পরে সে আরেকদিন ফোন রিসিভ করে মাঝরাতে। ফোন রিসিভ করার সাথে মানে তখন যখন ফোন রিসিভ করতে থাকে, সে জানে যে তার বাবা ফোন দিছে, এটা সে জানে তার বাবা ফোন দিছে, এই জন্য সে ফোনটা পিক করে। যদি তার বাবা আবার বলে যে বাবা কেমন আছো, এই ভয়েসটা শোনার জন্য ছেলেটা তারপর আবার ফোনটা রিসিভ করে, কিন্তু তখন আর শুনে না বাবার কণ্ঠ, তখন শুধু একটা দীর্ঘশ্বাস। একটা মানুষ যখন অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তখন শুধু ওই দীর্ঘ নিঃশ্বাসটা শুনে, সে শোনার পরে লাইনটা কেটে যায়। এখনো প্রায় মাঝরাতে ওর ফোনে ফোন আসে, এখনো ফোন আসে।
আচ্ছা,
ওর ফোনে এখনো ফোন আসে এবং সে ফোনটা ইচ্ছা করেই রিসিভ,
এই নাম্বারটা সে জানে, এই নাম্বারটা কোনো সময় খোলা থাকে
নাম্বারটা। হ্যাঁ, সে নাম্বারটা জানে, কিন্তু পরের দিন সকালবেলা বা যখন
এই নাম্বারটা কার কখনো কোন দিন উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন,
এই জিনিসটা উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন, যখন কবিরাজ বলছে যে বাবা এটা তোমার সাথে হবে, প্রতিনিয়ত হবে বা হচ্ছে, এটা নিয়ে তুমি কখনো মাথা ঘামায় না।
আচ্ছা,
বলছে যে তোমার একটাই সলিউশন যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। তোমার কখনো ক্ষতি হবে না, চেষ্টা করো তাহলে কিছু।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মেসেজে যাব এবং আমি দেখছি যে আমাদেরকে আশরাফুল ইসলাম শাওন লিখেছেন, ভাই অসাধারণ ঘটনা। এমডি রাশেদ খান আমাদের লিখেছেন বগুড়া থেকে, তিনি শুনছেন। ইমন ইভান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মোহাম্মদ আল নাইম আছেন এবং সৌদি আরব থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। অনেক আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন জোস হচ্ছে। তালুকদার সোহেল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন কমেন্ট পড়তে বলেছেন। শাওন মাহমুদ জেসিন আমাদের সঙ্গে আছেন এবং অনেক ভালো লাগছে তার কাছে। এ আর রহমান না ইমরান, এ আর ইমরান ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তানহা আফরিন আশা এবং তিনি বলছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি খুলনা থেকে শুনছি, আমার ফ্রেন্ডরা অলওয়েজ ভূত এফএম শোনে, বেটা আপনি কমেন্ট পড়েন না সবসময়, সব পসিবল হয় না, বাট এই যে আজকে সুযোগ পেলাম পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আননোন বয় এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আইরিন কেয়া এবং তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি হৃদয় অসম লিখেছেন, তাই আকাশ সর্দার রাজ আমাদের সাথে আছেন ময়মনসিংহ থেকে, আবু হাশেম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে ঘটনাটি অনেক সুন্দর হয়েছে, ভয় পাচ্ছি, একা একা লাইট অফ করে শুনছেন তিনি। ঋত্বিক মজুমদার আমাদের সঙ্গে আছেন, ঋত্বিক মজুমদার এবং একা একা শুনছেন তিনি, খুব মজা লাগছে। রিসেন্ট সৌরভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম রাজ যিনি বরিশাল থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আরিফ, তিনিও শুনছেন। মারুফুর রশিদ আমাদের সঙ্গে আছেন, ওয়েলকাম ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন মারিয়া মিম, হাই রাসেল ভাই কেমন আছেন, মিম বাড্ডা থেকে শুনছি, ভালো লাগছে, আজ খুব জমিয়ে ভয় পাওয়া হবে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নীল অশ্রু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আজে রিফাত, হালিমা নাসরিন কাজল আমাদের সঙ্গে আছেন, আশিক আহমেদ আছেন, আসেন আয়ান আহমেদ জাহিদ, এছাড়াও রাশিদুজ্জামান সুমন, আহাদ পাঠান, পিয়াস রহমান আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন, শহীদ মাহমুদ সহ আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথি যিনি প্রথম ঘটনা শুনিয়েছিলেন তার কাছে আমি আবারও যাব এবং তিনি আরও একটা ঘটনা শেয়ার করবেন আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগছে। www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.rasel এই দুটো অ্যাড্রেসে যে কোনো একটিতে গিয়ে আপনি কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার দিন। আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনিও পাঠিয়ে দিন আপনার ঘটনা এবং পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি ঘটনা পাঠাতে পারেন এবং আমাদের এখানে এসে আমাদের এই স্টুডিওতেও ঘটনা শেয়ার করতে পারেন। জাস্ট জানাতে হবে আপনি ঘটনাটি চান আমরা পড়ে শোনাই নাকি চান যে আপনারা আপনি সরাসরি এখানে এসে শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে, আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করেন।
হ্যালো লিসনার্স, ওয়ান্স এগেইন মেহেদী হাসান রাব্বি, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। এটা তাদের মানে এলাকার একটা খুব প্রচলিত একটা ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে, আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। আচ্ছা যাই হোক, তো ওই এলাকাতে মানে একটা একজন হুজুর ছিল আর কি, তিনি এভাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন এবং তিনি পজেস্ট মানে জিনে ধরা বা পজেস্ট লোকদের মানে সাহায্য করতেন বা ওদের মানে ট্রিটমেন্টটা উনি করতেন আর কি, সবসময় উনি এই কাজটা করতেন। তো এলাকায় এইভাবে প্রচলিত ছিল, লোকজন বলতো যে ওনার সাথে জিন আছে, মানে গ্রামের ভাষায় যেটা বলে যে ওনার সাথে জিন আছে। তো এইটা আসলে আমরা আগে শুনতাম, কখনো মানে বিশ্বাস করতাম না। তো যাই হোক ঘটনাতে চলে যাই, তো ওনার মোটামুটি বয়স হয় 85 এরকম। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তো ওনাকে ঢাকাতে একটা সুনামধন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ওখানে ভর্তি থাকাকালীন অবস্থায় উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে ধরেন উনি মারা যায় সন্ধ্যার পরে আর কি। তো আমাদের আসলে গ্রামটা আমাদের দেশের বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানা, ওখানে নারায়ণপুর ইউনিয়ন আর কি। তো ওখানে যেতে হলে মনে করেন ঢাকা থেকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো সন্ধ্যার পরে যেহেতু হসপিটাল থেকে লাশ বের করা বা ইয়া করা একটা ফর্মালিটিস আছে, সময় লাগে। তো সব মিলিয়ে প্রায় যেতে যেতে রাত্র প্রায় 12টা বাজবে। তো ওই দিন আর জানাজা বা দাফন করা সম্ভব না। তো পরের দিন জানাজা বা দাফন এটার মানে ইয়া করা হয়, ডেট ফিক্সড করা হয়। তো ঢাকা থেকে ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে রওনা দেয়। তো যাওয়ার পথে কিছু প্রবলেম হয়, যেমন দেখা গেল চলন্ত গাড়ির মধ্যে মনে হচ্ছে যে বাহির থেকে কেউ নক করছে, যেটা কখনোই পসিবল না।
আচ্ছা,
যে একটা চলন্ত গাড়ির মধ্যে বাহির থেকে কেউ নক করতে পারে না, তো এইরকম একটা প্রবলেম। আবার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ গাড়ির স্টার্ট অফ অফ হয়ে যাচ্ছে, তারপর আবার দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বড় বড় ইট মারছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না গাড়ির। এভাবে যাই হোক, এইসব সমস্যাগুলোর মাঝখান দিয়ে ওরা প্রায় রাত্রে 12:30-1টার দিকে লাশ নিয়ে গ্রামে যেয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে লাশ তো আর ঘরে রাখা যায় না, লাশ বাহিরে রাখতে হবে। তো কোথায় রাখবে? সামনে মসজিদের সামনে একটা বাদাম গাছ আছে, আর ছোট একটা মাঠের মতো আর কি, 40-50 জন মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তো ওখানেই লাশ রাখার ডিসিশন নেওয়া হয়। আর রাতের বেলা লাশ পাহারা দেওয়ার জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে যে মারা গেছে কবিরাজ, ওনার একজন ভাতিজা, ছোট ভাতিজা, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আর বাকি দুইজন হচ্ছে ওই বাড়ির আর কি সদস্য, ওদেরকে তিনজনকে দায়িত্ব দেওয়া হয় লাশটা রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি। তো শীতের দিন থাকার কারণে আর কি কিছু সময় 1-2 ঘন্টা থাকার পরে যেই দুইজন লোক ছিল, ওরা দুইজন মানে বলতেছে যে আমাদের কাছে ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, আমরা থাকতে পারবো না। তো যে মানে ওনার যে ভাতিজা ছিল উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আমি রাতে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তো এটা বলার পরে ওই দুইজন চলে যায়, বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে তো একাই থাকে, তো বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। এমন সময় মানে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আর কি ওয়াশরুমে যেতে হবে। তো হসপিটাল সরি মসজিদের পাশে কোনো মানে ওয়াশরুম বা এরকম কিছু ছিল না, এটার জন্য বাড়িতে যেতে হবে। তো বাড়ির ডিস্টেন্স বেশি না, অল্প একটু। তো ও ভাবে যে সমস্যা নাই, আমার তো 2-3 মিনিটের বেশি লাগবে না, আমি যাই একটু। তো লাশটা এখানেই রেখে ও বাড়িতে যায় ওয়াশরুমে। যাওয়ার পর ওয়াশরুম থেকে ফেরার পথে ও দেখে যে মসজিদের সামনে যে একটা লাইট জ্বলছিল, লাইটটা অফ, এবং মসজিদের সামনে ছোট ওই মাঠটাতে দেখা যাচ্ছে প্রায় 40-50 জন লোক সাদা মানে পাঞ্জাবি পরা আর কি, একদম পায়ের হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, আর পাগড়ি পরা, সাথে মানে সাদা একদম অনেক বড় বড় দাড়ি আর কি। তো ওনারা মানে অনেক লোক এখানে জড়ো হয়ে আছে, আর চারজন লাশের খাটিয়াটার চারপাশে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলছে, মনে হচ্ছে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো ও এটা দেখার পর একটু দূর থেকে মানে ও ডাক দেয় যে এই কে তোমরা, আর লাশের খাটিয়া ধরছো কেন? তো ওখান থেকে একজন বয়স্ক মানে একজন একটু বয়স্ক টাইপের একজন ছিল, উনি অ্যান্সার করে যে কেন, এটা আমাদের লাশ, আমরা এটা নিয়ে যাব। এটা শোনার পরে তো অবাক হয়ে যাবে, বলে কি তোমাদের লাশ, এটা তো আমার চাচার লাশ, আমরা সবকিছু ইয়ে করে রাখছি, কালকে জানাজা দিব, তারপর দাফন করবো, আর তোমরা কি বলতেছো এটা তোমাদের লাশ? ওরা বলতেছে না, এটা তোমাদের না, এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব। এটা শোনার পরে ও মানে কিছুটা গেস করতে পারে যে সামথিং ইজ রং। তো ও কি করে মানে দোয়া দুরুদ পড়া শুরু করে। তো ইন্টারমিডিয়েট মানে ওই টাইমেই প্রায় ওর চোখের সামনে থেকেই প্রায় সব মানে সবগুলা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তো এটা দেখার পরে মানে ও কিছুটা ভয় পায়, পরে ও চিৎকার করে। করার পরে বাড়ি থেকে আরো লোকজন আসে, সবাই মানে রাতে একবারে পাহারা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে যাক, ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে জানাজা দিয়ে লাশ সুন্দর মতোই দাফন করা হয়। তো তারপরে ওই দিনটা ভালো যায়। পরের দিন রাতের বেলা ওই ছেলেটাই স্বপ্নে দেখে যে ওই লোকগুলার মধ্যে ওই যে লোকটা অ্যান্সার করছিল যে এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, ও মানে ওই ছেলেটাকে স্বপ্নে দেখা দেয় যে তোমরা আমাদের লাশটা রাখতে পারবে না, আমরা আমাদের লাশ, আমরা নিয়ে যাব।
আচ্ছা,
এটা ও স্বপ্নে দেখে। দেখার পরে ও মসজিদের হুজুরকে এবং মানে আরো মুরব্বীদের কাছে শেয়ার করে বিষয়টা যে আমি এই দেখছি স্বপ্নে। পরে ওনারা বলে না, এটা সমস্যা নেই, তুমি ওই দিন হয়তো ভয় পাইছো এই জন্য তুমি এটা দেখতেছো, এটা কোনো ব্যাপার না। তো এরপরে 2-3 দিন ভালোই যায়, সমস্যা নেই। 2-3 দিন পরে ও আবার রাতে স্বপ্নে দেখে যে ওই লোকটাই ওকে বলতেছে যে পারছো লাশটা রাখতে, বলছিলাম না এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, আমরা ঠিকই নিয়ে গেছি। এটা শোনার পর ওর ঘুম ভেঙে যায় রাতে, ও আর রাতে ঘুমাতে পারে না। সকালে ভোরে ও ফজর নামাজ পড়তে যেয়ে হুজুরের কাছে শেয়ার করে বিষয়টা। হুজুর বলে যে আচ্ছা চলো আমরা কবরস্থানে যাই, দেখি কি অবস্থা। কবরস্থানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে সবকিছুই ঠিক আছে, যেভাবে কবর দেওয়া ছিল ওইভাবেই আছে, উপরে যে খাঁচা দেওয়া আছে ওই খাঁচাটাও ঠিক আছে। তো হুজুর বলে কই, কবর তো কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, এটা তুমি ভুল দেখছো বা স্বপ্নে দেখছো, ভয় পাইছো এই জন্য মনে হয় হচ্ছে তোমার। কিন্তু ও মানে না, ও বলে না আমি দেখতে চাই আসলে কি হয়েছে। পরে মানে ওর জোরাজুরিতে পরে হুজুর এবং এলাকার কিছু মুরুব্বীরা সহ আর কি কবরটা আবার নতুন করে খোঁড়ার জন্য আর কি আসে। তো পরে কবরটা খোঁড়ার পরে প্রথমে মাটি টাটি তোলার পরে দেখতেছে সবকিছুই ঠিক আছে, বাঁশ বা কলাপাতা যেভাবে দেওয়া হয়েছে সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাঁশগুলো সরানো হয় তখন সবার মানে একদম চোখ ছানা ভরা, ভিতরে কোনো লাশ নেই।
আচ্ছা,
শুধু ফাঁকা।
তার মানে স্বপ্নে যেটা বলেছিল সেটাই
বাস্তব হয়, মানে ভিতরে কিছুই নেই, ফাঁকা। এটা দেখার পরে তো সবাই অবাক, তারপর আর কিছুই করার থাকে না, মানে ওদের মানে ওর স্বপ্নটা বা ওই কথাটাই বাস্তব হয় আর কি। তো পরবর্তীতে এটা আর কি আমাদের ওই এলাকাতে খুব প্রচলিত একটা ঘটনা, আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে লিখছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছেন আপনাদেরকে, এবং আমি সেই মেসেজগুলো পড়ব। তবে তার আগে আপনার ঘটনা একটু শেষ করে ফেলি আমরা, প্লিজ বলুন আপনার নামটা বলতে হবে আগে, তারপরে।
আমার নাম রিগান, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবার যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা ঘটে 2014 সালে, মানে আমার আব্বা স্ট্রোক করে। আমার আব্বা 2014 সালে 15 ডিসেম্বর রাতে স্ট্রোক করে। তো সেদিন রাত্রেবেলা কোন রকম আমার আব্বা জানে আছে, উনি এখন সুস্থ আছে, ভালো আছে। তো একদিন যায় পরের দিন রাতে 17 ডিসেম্বর রাত্রে, তো আমি রাত্রেবেলা থাকি প্রতিদিনের। তো আমার আব্বা ঘুমায়, তো ওনার বেডের সাথে বেডে আরেকটা বেডে একটা রোগী ছিল। তো ওনার ভাগ্নের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা সম্পর্ক। আমরা একসাথে নিচে যাই, চা চা খাই, সময় কাটাই। তো ঠিক সেদিন রাত্রেও উনি মানে বললো হঠাৎ করে অনেক রাত্রে, যেমন ধরেন ফজরের আজানে কিছু আগে, 10-15 মিনিট আগে হবে, তখন উনি আমাকে বলতেছে চলেন রিগান ভাই নিচে যাই চা খাই আসি। আমি বলতে ঠিক আছে আপনি যান, আমি আমার আব্বারে দেখা আমি আসতেছি। তো এভাবে আমি ভিতরে গেলাম, আমার আব্বারে দেখলাম, দেখা দেখা আমি যখন বেরোতেছি, তো ওটা যারা ঢাকা মেডিকেলের সিসিউতে গেছে তারা দেখতে পারবে যে ওটা তিনটা পার্টিশনে গেট আছে, প্রথম মেইন গেট, তারপর একটা গেট, তার ভিতরে মানে রোগী রাখার গেট। আমি ওই রোগী দেখাবো রুম থেকে বেরোর পর সেকেন্ড গেটটা যখন পার করি, তখন ওই ছেলের মামা আমার পিছন থেকে ডাকতেছে বাবা। তো আমি খেয়াল করলাম, পিছু ঘুরে দেখলাম যে ওনার মামা। তো আমি বললাম যে আঙ্কেল আপনি এই অবস্থায় কেন উঠে আসছেন? তো উনি বলতেছে বাবা আমার ভাগ্না নিচে গেছে, রাজীব ভাই নিচে গেছে। তো বলতেছে বাবা তোমরা অনেক কষ্ট করতেছো, রাত ডাকতেছ, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি বললাম যে আপনি যান রেস্ট নেন, আমি কি ডাক দিয়ে দেবো? কেন না থাক ডাক দাও না। তো এমন সময় কিছু কি হালকা পাতলা কথা হইলো ওনার সাথে। তো মানে বোঝা যায় যে ফজর বেলা যে একটা দূর মসজিদ থেকে, বা ঢাকা মেডিকেলের সাথে কিন্তু সেকেন্ড যেটা ওটা কিন্তু নিচে কিন্তু মসজিদ আছে, তারপর ওই মসজিদে আজান না, দূর থেকে একটা বোঝা গেছে যে আজানের শব্দ আসতেছে। তো উনি আজানের শব্দ আমার কানে যখন আসছে, তখন উনি বলতেছে যে বাবা আমি চলে যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি বললাম যে আঙ্কেল আপনি রেস্ট নেন। তো আমি বলে নিচে চলে আসছি, আমি আপনার ভাগ্নারে ডাক দিতেছি। তো আমি নিচে চলে আসি, ওর জন্য আমার ভাগ্নারে বলতে যাই মিয়া চা দেন, চা খাইতে দিচ্ছি। আর বলছি যান আপনি উপরে যান, আপনার মামা আপনার ডাকতেছে। তো এবারে উনি উপরে চলে গেছে, আমি চাটা খাইলাম, চাটা খাওয়ার পর আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখি যে ওনার উনি কান্নাকাটি করতেছে, আর ওনার এখানে কি একটা কথা কি আসলে বলতে একটু ভুলেছে, যে আমার আব্বার মনিটরিং লাগানো ছিল, পালস কত উঠতেছে না উঠতেছে, তো সেম ওনারও লাগানো ছিল। তো যা যখন আমি দেখছি যে উনি মারা গেছে, তখন ডাক্তাররা দেখতেছে ওইগুলা সব খুলতেছে, যে পালসের ইয়েগুলো খুলতেছে। তো আমি বলি রাজীব ভাই কি হয়েছে? কয় আমার মামা তো নাই ভাই। আমি এটা কি বলেন? বলে হ্যাঁ মামা তো নাই। তখন আমি শক রয়ে যাই, মানে আমার মাথাটা ব্লাইন্ড হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আর ওনারা বলতেও পারতেছি না। আর উনি আমার রিটার্ন প্রশ্ন করেন যে আমার মামা কখন আপনার ডাকছে বা কি কথা হয়েছে। তো আমি না পরে নিজে নিজে চিন্তায় পড়ে যাই যে আমি কার সাথে কথা বলছি, ইভেন 7-8 মিনিট আগে আমি কার সাথে কথা বলছি, আর লোকটা আমার সাথে বা কে বা কিভাবে। তখন আমার মাথায় খেয়াল হচ্ছে ওনার তো মনিটরিং লাগানো ছিল, তো এই অবস্থা তো নার্স বা ডাক্তার ওনাকে ওখান থেকে উঠে আসতে দিব না। তো আমি কার সাথে কথা বলছি, আমি এইটার হিসাবে এখনো পর্যন্ত মিলাইতে পারিনি। আমি আমাদের এলাকার এক হুজুর আছে, এমন হুজুরের সাথে কথা বলছি যে হুজুর দেখেন এই ঘটনা হয়েছে। হুজুর আমার বলছে এটা নিয়ে তোমার তো চিন্তা করার কিছু নাই বা ইয়ে করো নাই, এটা হয়তো ছিল ওনার ভাগ্নের সাথে দেখা করতে চাইছিল বা তোমার সাথে দেখা হয়েছে, তোমার সাথে কথা বলছে। ওই হয়তো একটা কিছু হতে পারে, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কোনো কেউ দিতে পারে না। আমি এটা আসলে বুঝে যাচ্ছি
সেটাই, মানে মানুষ কেন এরকম মৃত্যুর আগে আপনার সাথে সে দেখা দিয়ে গেলেন, এবং তিনি কিভাবে আসলেন, এবং তিনি ওইখানে কিভাবে আসলেন যখন তিনি বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন বা ততক্ষণ হয়তো মারাও গেছেন, সেই মুহূর্তে আপনার কেন তার সাথে দেখা হলো, এটা একটা রহস্যজনক ব্যাপার।
রাসেল ভাই উনি বললো যে আজানের সময় আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জিনিসটা পরবর্তী লাইনগুলো ঠিকভাবে মিলাইছি যে উনি আমার কি বলতে চেয়েছিল, কি বুঝাতে চেয়েছিল, যেটা আমি ব্যাখ্যা
সেটাই না। সবচেয়ে বড় প্রশ্ন যে আপনার সামনে কেন আসলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমরা আজকে যে ঘটনাগুলো শুনলাম, প্রথম ঘটনাটার কথা যদি বলি, যে প্রথম ঘটনাটিতেও একটা মেয়ে, সে নীল শাড়ি এবং লাল টিপ পরে দাঁড়িয়ে আছে এবং সেটাকে বারবার দেখতে পাচ্ছেন তিনি, তিনি কেন দেখছেন, তার কাছে কেন ইনফরমেশন আসছে, এবং তাকেও এই ঘটনাটি অসুস্থ করে ফেলছিল। আমরা একটা পরবর্তীতে পুরান ঢাকার একটা ঘটনা শুনলাম, যে ঘটনাটিতে একটি বাচ্চা, যে বাচ্চাটির চোখের সামনে নাকি বিড়ালে পরিণত হয়েছে। এটা খুবই অদ্ভুত লাগে না শুনতে, কিন্তু উনি বারবার করেই বলছেন যে ওনার একদম যার বাচ্চা তার কাছ থেকে শোনা, খুবই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। এবং এর পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাগুলোও প্রত্যেকটি ঘটনাই আলাদাভাবে চিন্তা করতে গেলে আপনি যদি একটু চিন্তা করেন আপনি কিন্তু থমকে যাবেন, এবং আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হবে যে এই ঘটনাগুলো কিভাবে ঘটা সম্ভব। তো পৃথিবী রহস্যজনক, এবং পৃথিবীর সব রহস্য, মহাকাশের সব রহস্য, সমুদ্রের নিচের সব রহস্য আমাদের এখনো ভেদ করা বাকি আছে, এবং আমরা অনেক রহস্যের হিসাব মিলাতে পারি না এখনো। নতুন নতুন আমরা ঘটনার সম্মুখীন হচ্ছি, এবং আপনি যদি একটু ঘেঁটে দেখেন বিজ্ঞান, তাহলে দেখবেন যে এই এই রিসেন্টলি কিছু পোস্ট যদি দেখেন আপনি, তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে কি অদ্ভুত অদ্ভুত ঘটনা চারপাশে ঘটছে। সেই প্রসঙ্গ এইখানে আমি না আনি, আমরা চলে যাব একটা বিজ্ঞাপন বিরতি, তবে তার আগে কিছু আপনাদের মেসেজ আমি পড়তে চাই যারা আপনারা পাঠিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে পাঠিয়েছেন রাহুল আহমেদ, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুরাদ, আমাদের সঙ্গে আছেন অরিন্দম অভি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদী হাসান, এছাড়াও লাবিব ইয়াসির আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে শ্রাবণ তাহুরা, এছাড়াও আয়ান আহমেদ জাহিদ আমাদের সঙ্গে আছেন, সুমন চন্দ্র বর্মন আমাদের সঙ্গে আছেন, অভ্রনীল রায়ান আমাদের সঙ্গে আছেন, মেহেদী হাসান আছেন, আছেন হাফিজুর রহমান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধু প্রিন্স, এছাড়াও আনাস ইমন আমাদের সঙ্গে আছেন, আরিফ ধ্রুব তারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৃজনশীল। আচ্ছা, আমি যে নামগুলো আমাদেরকে একটু অন্যদিকে নিয়ে যায়, বা যে নামগুলো শুনলে আমাদের যে নামগুলো পড়তে গেলে ভূত এফএম এর মজাটা নষ্ট হয়ে যায়, সেই নামগুলো আমি ঠিক করছি যে আস্তে আস্তে বাদ দিব। তো কাজী আব্দুল দিয়ান আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, জি এম জুনায়দ আমাদের সঙ্গে আছেন, সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, শাকিল খন্দকার আছেন আমাদের সঙ্গে, এস ডি শাওন আমাদের সঙ্গে আছেন, শাওন আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, জামিল আমাদের সঙ্গে আছেন, জামিল হোসেন রুবেল, এছাড়াও আমাদের সঙ্গে স্বপ্নেন্দু স্বল্পেন্দু শিকদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান খান হেলাল, এছাড়াও আবিদ রহমান খান, এম ডি জাহিদ আমাদের সঙ্গে আছেন, তানভীর হুসাইন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সরওয়ার জাহান সাজু আমাদের সঙ্গে আছেন, মেহেদী মুন্না আছেন, তাওসিফ খান ইমরান আছেন, নাজমুস সাকিব নিয়াজ আছেন, আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। আপনি যদি চলে আসতে চান তাহলে আমাদের এই ভূত এফ এম এর রেডিও ফুর্তির পেজে আসতে পারেন। ভূত এফ এম এর পেজেও দেখতে পাচ্ছি অনেকেই আছেন, ঝিনাইদা থেকে শুনছেন অ্যাপ দিয়ে হৃদয় খান, ইমন খান হৃদয় আবার শুনছেন মুন্সীগঞ্জ থেকে, রেদওয়ান হোসেন হৃদয় শুনছেন, তিনি অনেক কমেন্ট করেছেন, পরপর তিনটি হৃদয়ের নাম তাই না। এমডি ইফতেখার খান ইফতি আমাদের সঙ্গে আছেন, নাদিম মাহমুদ ইমন আছেন আমাদের সঙ্গে, পারভেজ আমাদের সঙ্গে আছেন, সজীব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কামরুল মিয়া, জনি দত্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সোহাগ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সাহাদ অনিক আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই। আপনিও যদি আসতে চান তাহলে www.facebook.com/bhootfm.rasel অথবা www.facebook.com/radio.phurti যে কোনো একটি পেজে এসে আপনার আমাদের পোস্টের নিচে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে একটা নন্দিতা আমাদের একটা ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, যে ঘটনাটি আমরা শুনব। এটি একটি অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপটি শোনার পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88.8 FM অ্যান্ড ডু ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
হ্যালো রসঙ্গল ভাই, আমি নন্দিতা, কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আমি ভূত ফ্যামের খুব বড় একজন ফ্যান। বিগত আড়াই বছর ধরে আমি ভূত ফ্যাম শুনছি, তো নিয়মিত শোনা হয়। মাঝে মধ্যে কিছু এপিসোড হয়তো মিস করে গেলে সেটা অ্যাপের মাধ্যমে শুনে নিই। আমার কাছে আমার কিছু ফ্যামিলি স্টোরি রয়েছে, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে হয়তো অনেক শেয়ার করে ওটা হয়নি। তো এই মুহূর্তে আমার কাছে কিছু স্টোরি রয়েছে, তার মধ্যে থেকে আমি একটা স্টোরি আপনাদের শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির স্টোরি, আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার মায়ের মামার বাড়ি, সেটি বসিরহাট জেলার একটি গ্রাম অঞ্চলে। তো সেখানে আমার মায়ের ফ্যামিলির মানে মায়ের মামা ও তার বড় ফ্যামিলি ছিল। মায়ের মামা পাঁচ ছ মামা, ইভেন তাদের খুব বড় সংসার। তো সেখানে সবাই একসঙ্গেই থাকতো। তো প্রতিটা ভাইয়ের যে ঘরগুলো ছিল, রাউন্ড করে বাড়িটা ছিল, মধ্যখানে ফাঁকা জায়গা, মধ্যখানে ফাঁকা জায়গা, আর ইভেন ঘরগুলো সব 10-12টা ঘর গোল করে ঘেরা। তো ঘরের ঠিক পেছনে একটি স্থান জায়গা, সেখানে একটা বেলগাছ এবং বেলগাছের সামনে একটা পুকুর ছিল। তো ওখানকার মানুষের এবং আমাদের এই ফ্যামিলির কিছু কিছু মানুষের বিশ্বাস ছিল যে বেলগাছে ব্রহ্মদৈত্য বলে কোন একটা আত্মা নিবাস করে। তো একটা পূজোর সময়, দুর্গা পূজোর সময়, তো দশমীর দিন রাত্রে বেলা, তো প্রত্যেকে নিজের বাড়ি ঘরের সামনে সবার বাচ্চাদেরকে দোল্লায় টাঙিয়ে, দোল্লায় ঝুল মানে দোল্লায় শুয়ে, এবং সবাই ঠাকুর বিসর্জন দেখতে যায়। তো পুরো বাড়িতে কেউ না থাকায় একটি বৃদ্ধ মহিলা শুধু ছিলেন, যিনি চোখে দেখতে পেতেন না। তিনি সেই ঘরে মধ্যে, যে ঘরে তিনি বৃদ্ধ মহিলাটি ছিলেন, সেই ঘরে একটি শিশুকন্যা ছিল। সেই শিশুকন্যাটি নবজাত শিশুকন্যা, মাস 3-4 হবে হয়তো। তো সেই শিশুকন্যাটিকে ওখানে রেখে বাকি সবাই মানে আধ ঘন্টার জন্য শুধু দুর্গা মণ্ডপের কাছে গেছিল, শিশুকন্যাটি ঘুমাচ্ছিল। তো দুর্গা মণ্ডপটা ঘর থেকে জাস্ট কিছুটা দূরেই, বেশি দূরেও না। তো বাকি সবার ঘরেই সবার বাচ্চা, কারোর বাচ্চা দোলায় ঘুমাচ্ছিল, কারোর বাচ্চা খেয়েছিল। তো এমতো সময় বাড়িতে শুধু বড় কেউ ছিল না, বড় বলতে শুধু ওই অন্ধ ঠাকুমাটি ছিলেন। তো এমতো সময় হঠাৎ যখন সবাই বাড়ি ফিরল পুজোর শেষে, তো পুজো বিসর্জনের শেষে, তো বাড়িতে এসে সে যে তার ঘরে যেতে, যে ঘরে ঠাকুমাটি ছিলেন, সেই ঘরে গিয়ে দেখলেন যে ঠাকুমাটির দোল্লাটা দুলিয়ে যাচ্ছে, কিন্তু দোল্লাতে বাচ্চা নেই। তো সবাই ভাবল যে বাচ্চাটি হয়তো কোথাও কোনো কারণে দোল্লা থেকে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বা কোনো কারণে এদিক ওদিক চলে গেছে। তো সারা বাড়ি, ইভেন সমস্ত স্থানে বাচ্চাটিকে খোঁজা শুরু হয়ে গেল। তো বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে কোনো এদিক ওদিক, ইভেন বাড়ির পিছনে সব জায়গায় খোঁজা হলো, তো কোথাও পাওয়া গেল না। তো অবশেষে এক বাড়িরই এক ব্যক্তি, তিনি বললেন যে পেছনে পুকুর ধারে যদি কোনো কারণে চলে গিয়ে থাকে বা কোনো জন্তু জানোয়ার যদি কিনতে করে তুলে নিয়ে গিয়ে থাকে, তো সেজন্য পিছনে পুকুর ধারে একবার ওই জায়গাটা বেলগাছের গোড়ায় গিয়ে দেখা যাক। তো সেখানে যখন গেলেন, তো সেখানে দেখতে পেলেন না কারো কোনো কিছু, কিন্তু সেখানে গিয়ে টর্চ মেরে যখন দেখা গেল, এদিক ওদিক টর্চ মারতে হঠাৎ বেলগাছের ওপরে যখন টর্চের আলোটা কোনো কারণে পড়লো, তখন বেলগাছের উপর থেকে একটা ঝক করে আওয়াজ হলো কিছু জলের মধ্যে করা। তো সেই আওয়াজটা শুনে সবাই যখন জলের মধ্যে টর্চটা মারলো, তো টর্চটা মারতে দেখলো যে জলটার মধ্যে কিছু একটা ভারী জিনিস পড়েছে। তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে ওখানে ওটা দেখার জন্য যখন কেউ জলে ঝাঁপ দিল, গিয়ে দেখলো, দেখলো দেখে বাচ্চাটার মৃতদেহ। তো সঙ্গে সঙ্গে সবাই বাচ্চাটার মৃতদেহ দেখার পরে সবাই যখন বেলগাছে লাইট মারলো, তখন কেউ কেউ একটি অদ্ভুত মানে খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য দেখল, যে মানে একটি লোমশ হাত, লোমশ পা, ইভেন শুধু কালো বড় বড় চোখ, লাল চকচকে বড় বড় চোখ, এরকমই একটি অবয়ব দেখল এবং সেটা বিকট হাসি করে কোথাও উধাও হয়ে গেল। তো বাচ্চাটাকে যখন তুলে আনা হলো, তুলে আনা দেখা গেল যে বাচ্চাটার বডিতে এক বিন্দুও রক্ত নেই, আর গলার ঠিক ছোট শিশুর গলার ঠিক দুই নলির দুই পাশে, নলির এক পাশে দুটো ফুটো, তো ইভেন সেখান থেকে সমস্ত রক্ত বোধহয় বেরিয়ে গেছে বডির, সেটা বোঝা যাচ্ছে যে বডিতে কত রকম, বাচ্চাটা পুরো একদম সাদা হয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেগুলো ডাক্তার তখন অ্যাভেলেবেল ছিল না, তখন ওই পাড়ারই যে সমস্ত যে কিছু হাতুড়ে ডাক্তার বা বৈদ্য টাইপের ছিল তাদের কাছে বললেন যে সমস্যা রক্ত অল্পতার জন্য বাচ্চাটি মারা গেছে, তো মানে পুরো শরীরে হঠাৎ করে সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। তো পরবর্তী সময় ওই বেলগাছটার মানে একটি মানে গুণিনকে নিয়ে আসা হলো, নিয়ে বেলগাছটা দেখানো হলো। তো দেখানো হওয়ার ফলে তিনি বললেন যে বেলগাছটা কিছুদিন ওখানে বাড়ি করার জন্য সবাই বাড়ির প্রত্যেকে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এখানে একটি বাড়ি বানানো হবে, তো তার জন্য ওখানে মাপজোক করা হয়েছে, বেলগাছটা কাটা পড়ার একখানা ওখানে ওরা উদ্যোগ নিয়েছে যে বেলগাছটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো ইভেন সেই জন্য নাকি উনি ওই যে বেলগাছে যে অবস্থান করতে যে বন্ধু দৈত্যটা, সে আমাদের জাস্ট একটু শিক্ষা দেওয়ার জন্য যে মানে ওখানে উনি আছেন যেন গাছটার কোনো ক্ষতি না হয়, সেজন্য উনি এই মানে বাচ্চাটাকে উনি বাচ্চাটার ক্ষতি করেন। তো তখন বললো যে আজকে বাচ্চাটার ক্ষতি করতে পেরেছে, আবার অন্য সময় অন্য কারোর কোনো অন্য কোনো বাচ্চার ক্ষতি করবে এরকম হঠাৎ। তো তার জন্য যে ওঝা এসেছিলেন তিনি এসে বললেন যে যে এই গাছটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে ওই যে বেলগাছে যে ওনার ওর যে আত্মাটা রয়েছে বেলগাছের মধ্যে, সেই আত্মাটাকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করতে হবে, আর এইটা যে এখান থেকে সেকে চলে যেতে হবে, বিকজ তিনি যে এই কাজ করেছে বাড়ির একটি বাচ্চার ক্ষতি করে দিয়ে গেছেন, দু একটি বাচ্চা অসুস্থ বাচ্চা মারা গেছে, তো সেই সেটার জন্য যাতে মানে ওনাকে এখান থেকে মানে বিতাড়িত করা যায় মহাদৈত্যটাকে, সেই জন্য তারা এই একটা অভিপ্রায় নিলে একটি যজ্ঞ করলো। তো যজ্ঞ করাতে যোগ্য করার পরে গাছটাকে বন্ধ করে সেই গাছটাকে কিছুদিন পরে একটা নির্দিষ্ট দিন পরে এগারোদিন পরে গাছটাকে কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে সেই সময় আর যদি ইনিশিয়ালি কোনো সমস্যা হয়নি, কিন্তু যে মায়ের যে মামা মানে যে দাদুর বাচ্চাটি মারা গেছিলেন, যে বাচ্চা শিশুকন্যাটি মারা গেছিলেন, তার যে মা মানে মানে আমার মায়ের মামি, তিনি পরবর্তী সময় যে কটা সন্তান জন্ম দিতেন ওই ঘটনাটি ঘটার পরে, তিনি যে কটা সন্তান জন্ম দিবেন প্রতিটা সন্তানই কোনো না কোনো কারণে মারা যায়, একবার দুবার তিনবার করে এরকম চার পাঁচটা সন্তান তার মারা গেছে, ইভেন বিনা কারণে শ্বাসরোধ হয়ে মারা যেত। তো পরবর্তী সময় এই ব্যাপারটা যখন অনেক বেশি হলো যে পরপর প্রতিটি বাচ্চা মারা যাচ্ছে, তখন তারা এটাকে একটা ভালো থেকে বড় একটা ওঝার কাছে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে সেই ওঝাটা বললেন যে এই যে গাছটা বেলগাছটা সমস্ত ঘটনায় প্রথম থেকে খুলে বলা হয়েছে, তো তারপরে তিনি বললেন যে এই গাছটা যে কাটা হয়েছিল যার ফলে ওকে তাড়ানো ঠিক করে তাড়ানো যায়নি, মানে আমাদের যে রিচুয়ালস গুলো করা হয়েছিল সেই রিচুয়ালস গুলো প্রপার হয়নি, তো যার ফলে কি হয় সেই প্রভাবটা থেকে গেছে, আর উনি ওই ব্রহ্মদৈত্যের প্রভাবে যখনই ওই পার্টিকুলার ওই মামার মানে যখনই বাচ্চা কাচ্চা হতো, আমার মায়ের ওই মামা যখনই মানে ওয়াইফের বাচ্চা হতো, তখনই ওকে অ্যাটাক করে মামিকে প্রজেস করে বাচ্চাটা মামির দ্বারাই মেরে ফেলানো হতো, মামি নিজে চাপ দিয়ে বা শ্বাসরোধ করে মেরে ফেলতো বাচ্চাটাকে। তারপরে অনেক জোর করে অনেক কবচ অনেক গুণিনকে দেখিয়ে ভালো করে ওনাদের যে লাস্ট যে গুণিনকে দেখানো হয়েছিল, তিনি ভালো করে ওনাকে ঝাড়িয়ে ওনার সমস্ত দেহ বন্ধ করে ওনাকে তাবিজ দিয়ে, তারপরে যখন ওনার বাচ্চা আবার আসলো তখন ওনাকে এই চত্বর থেকে মানে ওনার অন্য জায়গায় অনেক দূরে কোথাও মানে পাঠানো হলো অন্য কোনো রিলেটিভের বাড়িতে, সেখানে গিয়ে বাচ্চাটা হয়ে বাচ্চাটা এক বছর বড় হলো, তারপরে সে আবার পুনরায় এখানে আসলো। তো এইভাবে তারপর থেকে আর সেরকম কোনো অসুবিধা হয়নি, এখন সেরকমই রয়েছে, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এই স্টোরিটা খুবই প্রচলিত, ইভেন সেই মামা মানে মামা দাদু হয় আমার, তো আমরা তাকেও দেখেছি, ইভেন তারপরে যে তার যে সন্তান হয়েছে সে দুটো সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে, তো তারাও এখন প্রতিষ্ঠিত, তারা মানে এখন মানে ভালোভাবেই রয়েছে, কিন্তু কারোর কোনো অসুবিধা আর হয়নি। তো এটা আমাদের ফ্যামিলির একটা খুবই প্রচলিত ঘটনা, মানে এটা যে এটার জন্য কোনো প্রমাণ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, বিকজ যে এইটা আমাদের ফ্যামিলির সঙ্গেই হয়েছে। তো এটা এটা খুবই আমাদের কাছে একটি মানে রহস্যজনক থেকে শুরু করে বলতে পারেন একটি খুবই ভীতিপ্রদ একটি ঘটনা, বাট এটা খুবই সত্যি ঘটনা। আমি আশা করব যদি আমার ঘটনা সিলেক্টেড হয় তাহলে আমি এরকম আরো আরো অনেক রোমাঞ্চকর এবং রহস্যজনক ঘটনা আমার কাছে রয়েছে, যেটা হয়তো কিছু আমার সঙ্গেও ঘটেছে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান, সবার জন্য শুভকামনা রইল। আর 16 ডিসেম্বর আমার জন্মদিন, আশা করি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আমার জন্মদিনটাও আমি ভালো করে উদযাপন করব। আর আপনারা যদি আমাকে উইশ করেন তো আমার আরো বেশি খুবই আনন্দিত লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ টিম বুথ এফ এম, যে এরকম ঘুরতে চান আরো অনেক 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 বছর চলুন, যাতে আমরা এরকম অনেক মজার গল্প আরো অনেক ভীতিপ্রদ গল্প যেন আমরা শুনতে পাই এবং আনন্দিত হই। থ্যাংক ইউ সো মাচ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নন্দিতা আপনাকে, এবং 16 ডিসেম্বর আপনার জন্ম এবং আপনি বাংলাদেশকে স্মরণ করছেন এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং বিজয়ের মাস চলছে, সেই সাথে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এবং বিজয়ের মাস বিজয়ের কারণেই আমরা একটি দেশ পেয়েছি যেই দেশে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, এবং বাংলা ভাষা বাঙালি কখনো হারিয়ে যাবে না এই একটি দেশের কারণে। এবং আমরা সবাই মিলে এই দেশটিকে আরো অনেক বেশি সুন্দর করে তুলব, এবং আমরা সবাই মিলে এই দেশের কাজে লাগব, সেটাই আমার প্রত্যাশা। আপনাদের সবার কাছে শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.8 FM, আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং চলছে ভূত FM। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এখন একটা ইমেইলে যাব এবং সেই ইমেইলটা পড়ব, আশা করছি এই ইমেইলটাও আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আলমগীর, বাড়ি গাজীপুর জেলার সালনা পোড়া বাড়িতে, তবে বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি গত 29/9/2017 তারিখে বাংলাদেশ ছেড়ে সুদানে আসি। এখানে আমার এক কাকাতো ভাই ও পাড়ার প্রতিবেশী চাচা থাকেন। আমার ভাই এসছেন মাত্র কয়েক মাস আগে, কিন্তু চাচা আছেন 12 বছর যাবত। মূলত তাদের মধ্যেই তাদের মাধ্যমেই আমার এখানে আসা। আসার পর কিছুদিন ভালোই কাটছিল। আমাকে যে বাসায় এনে রাখা হয় বাসাটার কিছু বিবরণ দেই। বাসাটা 5 তলা, আমরা 3 তলায় থাকি। মেইন দরজা খুলতেই প্রথমে ড্রয়িং রুম, দুই দিকে দুটো বেডরুম, একটা রান্নাঘর ও একটা বাথরুম। বাসার সামনে খোলা মাঠ, সামনে একটি মাদ্রাসা, আর আরেক পাশে ছোট একটি কবরস্থান। আমরা 4 জন থাকি ফ্ল্যাটে। অনেক গরম থাকার কারণে আমরা সবাই এক রুমেই ঘুমাতাম, কারণ ওই রুমে এয়ার কুলার লাগানো ছিল। প্রায় 1-1.5 মাস পরে আমরা মানে 1-1.5 মাস পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না। ধীরে ধীরে মাথায় চিন্তা ভর করতে লাগল, সারাদিন মন মরা হয়ে বসে থাকতাম। তখন আমার সাথে পরিচয় হল মারুফ নামের একটি ছেলের। ওর বাড়ি ফরিদপুর, 5 ওয়াক্ত নামাজি ছেলে, দেশে থাকতে নাকি তাবলিগ করত। ওর সাথে নাকি একটি ভালো জিন আছে, এই কথাগুলো মারুফই আমাকে বলেছে। ও আমার মতো বেকার, আমার চাচা ওকে কোথা থেকে যেন এনে এই বাসায় রাখে। ধীরে ধীরে ওর সাথে আমার ভালো খাতির জমে যায়। ও আমাকে ওস্তাদ বলে ডাকে, তো আমার মন খারাপ দেখে ও শুধু বলতো, ওস্তাদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মনে শান্তি পাবে। তো প্রতিদিন ও আমাকে ফজরের নামাজের আগে ডাক দিত। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়তাম। তো একদিন মারুফ বলল, ও নাকি কোন প্রতিবেশী মামা সুদানে থাকে, তার সাথে দেখা করতে যাবে, আর যত রাত হোক চলে আসবে। ওই দিন আমার শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যথারীতি। ওই দিন রাতে, শেষ রাতে আমার ঘুম ভাঙে, মারুফের ডাক শুনে ও বলছে, ওস্তাদ ওঠো, নামাজের সময় হয়েছে। আমি চোখ না খুলেই বলি, তুমি যাও, আমি উঁচু করে আসছি। আনুমানিক পাঁচ মিনিট পর আমি উঠে অজু করে যেই খালি রুমটিতে আবার নামাজ পড়তাম সেখানে যাই, দেখি অলরেডি ও নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমি ওর পাশে গিয়ে যেমন নামাজে দাঁড়াই এবং নামাজ পড়তে থাকি। আমার নামাজ শেষ হওয়ার আগেই ওর নামাজ শেষ করে ও রুম থেকে বের হয়ে যায়। আমি একটু অবাক হই, কারণ আমরা ফজর নামাজ দুই রাকাত জামাতের সাথে আদায় করতাম। যাই হোক, আমি নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যাই, নিচ থেকে তাকাতেই দেখি অনেকগুলো লোক সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটি খাটি আর তাতে একটি লাশ রাখা, আর লোকগুলোর সামনে দাঁড়িয়ে থাকছে মারুফ অপলক, এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর ইশারায় আমাকে নিচে যেতে বলছে। ভাবলাম হয়তো জানাজার নামাজ হবে তাই ডাকছে। তো আমি আর কিছু না ভেবে নিচে নেমে ওই কবরস্থানের দিকে যাই, গিয়ে দেখি সবগুলো মানুষই অনেক লম্বা, সবাই আলখাল্লা টাইপের পাঞ্জাবি পরা, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। তো আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি। জানাজার নামাজ শেষে আমি মারুফকে খুঁজতে থাকি কিন্তু কোথাও দেখতে পাই না। তো লাশটাকে কাঁধে নিয়ে চারজন লোক কবরের দিকে যাচ্ছে, বাকি লোকগুলো তার পিছু পিছু যাচ্ছে। আমিও ভাবলাম মাটি দিয়ে মোনাজাত করে তারপর ফ্ল্যাটে যাব। আমি গিয়ে একেবারে কবরের পাশে দাঁড়াই, দুজন কবরে নামে, বাকিরা সবাই দোয়া পড়তে থাকে। লাশটা যখনই কবরে নামানো হচ্ছে তখনই হঠাৎ করে লাশের মাথার অংশের কাপড় খুলে যায়, আর আমি যা দেখি তাতে রীতিমতো ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আমি দেখি লাশটা আর কারো নয়, ওটা মারুফের লাশ, যার সাথে কিছুক্ষণ আগে পাশাপাশি দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। আমি দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন চোখ খুলি তখন দেখি আমি একটি হাসপাতালের বেডে। জিজ্ঞেস করি আমি কোথায়, তখন আমার বড় ভাই বলে তোকে বাসায় না পেয়ে যখন খুঁজতে বের হই তখন এক সুদানি ব্যক্তি বলে ওইখানে এক আজনবী পড়ে আছে অজ্ঞান অবস্থায়, অনেক চেষ্টার পরও যখন তোর জ্ঞান আসছিল না তখন আমরা তোকে হাসপাতালে নিয়ে আসি। তারপর তারা আমাকে বলে, জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, তুই কি করে কবরস্থানে গেলি। আমি তাদের পুরো ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে তারা তো পুরো অবাক, বলে মারুফ তো কাল রাতে বাসাতেই আসেনি। আমি বলি তাহলে ও এখন কোথায়। আমার কথা শুনে তারা মারুফকে কল করে কিন্তু ওর নাম্বার বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ওর ওই মামার সাথে কথা হয়, তখন সে বলে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ও আসেনি। এভাবে একদিন চলে যায়। আমার চাচা ওর পাসপোর্ট নিয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। পরদিন সকালে স্থানীয় পুলিশের ফোন করে জানায় একজন বাঙালি রোড অ্যাক্সিডেন্ট করে খারতুম সিটি হসপিটালে ভর্তি আছে, অবস্থা খুবই গুরুতর। খারতুম হল সুদানের রাজধানী। খবর পেয়ে আমরা সবাই সেখানে ছুটে যাই, গিয়ে দেখি ও বেডে শুয়ে আছে, মাথায় অনেক আঘাত পেয়েছে, কোনো কথা বলতে পারছে না, শুধু আমার দিকে তাকিয়েছিল আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি এমনিতেই অসুস্থ ছিলাম, ওর এই অবস্থা দেখে আমি আরো ভেঙে পড়ি। সবাই আমাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নার্স এসে বলে রোগী আপনার সাথে কথা বলতে চায়। এই কথা শুনে আমি এক দৌড়ে ওর হাতটা ধরে ওর পাশে গিয়ে বসি। তারপর বাকিরা সবাই আসে, ও তখনও অঝরে কাঁদছিল। আমি ওকে বলি কেঁদো না ভাই, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর চাচা ও ওই মামার দিকে বলল আমি বাঁচব না, তোমরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিও। আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলি কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে তাকাল, ঠোঁটে হালকা একটু হাসি, বলল ওস্তাদ তুমি কিন্তু নামাজ ছেড়ো না। তখন ওর হাত আমি ধরে আছি, দেখলাম মারুফ হঠাৎ কেমন যেন নড়ে উঠল। আমার ভাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাকল, ডাক্তার যা বলল তা শুনে সবাই পুরো অবাক। উনি বললেন মারুফ আর নেই। আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তখন মারুফের হাতটা আমার হাতে, ঘটনার আকস্মিকতায় আমি সাথে সাথে জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে পরদিন সকালে। ঘটনা যদি এখানেই শেষ হতো তাহলে ভালোই হতো। আজ দুই সপ্তাহ হল মারুফ মারা গেছে, এখনো যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ না পড়ি ওই রাতে আমি মারুফকে স্বপ্নে দেখি। ও শুধু বলে, ওস্তাদ নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এই ভয়ে আমি এখন সারা রাত ঘুমোতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, পরে কোনো একদিন আবার পাঠিয়ে দেব। মোহাম্মদ আলমগীর হোসেন, খার্তুম, সুদান। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে আরও একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তার কাছে তার ঘটনা শুনব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনব আমরা। জি
সাদাত,
আরেকবার নামটা বলতে হবে।
তৌসিফ সাদাত।
জি তৌসিফ ভাই, আপনার ঘটনায় চলে যাই আমরা।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ঘটনাটা হচ্ছে শীতকালে, নভেম্বরের এক তারিখ। ওই দিন অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না। তো যেহেতু কারেন্ট নেই বাসায়, কিছু করার নেই, তো আমরা সবাই ছাদে উঠি। ছাদে উঠে জাস্ট আমরা অনেক সময় এরকম ছাদে উঠি আমরা, জাস্ট গল্প করার জন্য, সবাই একসাথে বসে গল্প করার একটা ভালো জায়গা ছাদ। তো ওই দিনও আমরা জাস্ট যেহেতু কারেন্ট নেই আমরা উপরে ছাদে উঠি, উঠে সবাই একটা জায়গায় বসে গল্প করতে থাকি। যেহেতু শীতের রাত, স্বাভাবিকভাবে সবাই একটু একসাথে মিলে ঝিলে বসি। তো এই মধ্যে হঠাৎ আমাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টেরই একজন, সে তার সাথে করে, যেহেতু অন্ধকার, সাথে করে কিছু প্রদীপ নিয়ে আসে আর কি। এমনিতে তো প্রদীপ অন্ধকারে দেখতে ভাল লাগে, তো সাথে করে চারটা প্রদীপ নিয়ে আসে। তো হঠাৎ করে সে ওই আড্ডা থেকে উঠে ছাদে, আমাদের ছাদটা মোটামুটি বেশ বড়, তো ছাদের অন্য আরেকটা পাশে চলে গিয়ে সে চারটা প্রদীপ ধরায়। ধরানোর পর একটা স্পেস সে রাখে চারটার মাঝখানে, এবং সে মাঝখানে বসে। আমরা ব্যাপারটা ওইভাবে খেয়াল করিনি, আমরা আমাদের আড্ডাতেই মেতে ছিলাম। তো সে যেটা করে যে সে ওই চারটা প্রদীপ চারদিকে জ্বালিয়ে সে মাঝখানটাতে বসে এবং বসে ধ্যান করতে থাকে।
আচ্ছা।
তো হঠাৎ কিছুক্ষণ পরে তার ধ্যানটা ভেঙে যায়। এবং কেন ভেঙে যায় সেটা অবশ্য আমরা ভাবে জানি না, বাট সে ধ্যান ভেঙে যায় এবং তার যে চারটা প্রদীপ জ্বলছিল সেগুলো হঠাৎ করে নিভে যায়। তো জায়গাটা স্বাভাবিকভাবেই কারেন্ট নয়, অন্ধকার হয়ে যায় আবার আগের মতোই। তো সে ওই অবস্থায় ওই প্রদীপগুলো ওখানে পড়েছিল, এবং সে আমাদের সাথে এসে আবার আড্ডায় যোগ দেয়।
আচ্ছা।
তো যোগ দেওয়ার পরে আমরা সবাই মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে সে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়, কথা বলা থামিয়ে দেয়। তো আমরা একটু অবাকই হই যে কি হয়েছে আসলে, ওর হঠাৎ কেন এরকম করছে।
আচ্ছা।
ও এমনিতে একটু ভীতু প্রকৃতির, ওর নাম হচ্ছে মিতুল, আমাদের পাশে বাসায় থাকে। তো আমরা ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, তুমি কেন নিশ্চুপ হয়ে গেলে। তো ও একটু সময় নেয় উত্তরটা দিতে। তো একটু সময় নিয়ে সে বলে, তোমরা কি কোন শব্দ শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে কিসের শব্দ, যেহেতু আমরা সবাই এখানে অনেকে আছি, শব্দ হচ্ছিল আমাদের কথাবার্তার। তো সবাই আমরা ওকে আবার বলি কিসের শব্দ হচ্ছে, কই কিছু না তো, আমাদের কথাবার্তা হচ্ছে, শব্দ হবেই। তো বলে যে না না, এটা না, কোন নূপুরের শব্দ তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা বললাম যে না, আমরা তো যেহেতু ওখানে হট্টগোল হচ্ছিল স্বাভাবিকভাবেই ওভাবে ক্লিয়ারলি শুনতে পারছিলাম না। তো আমাকে আমাদেরকে বলল যে চুপ হয়ে তোমরা শুনো, শব্দটা শোনা যায় কিনা। তো আমরা স্বাভাবিকভাবে একটু অবাক হলাম, ঠিক আছে বলতেছে শুনি কি হয়। আমি তো ভীতু প্রকৃতির, তো আমরা সবাই চুপ হয়ে শুনলাম। তো আমরাও যখন চুপ হয়ে যায় তখন আমরাও আমাদের কানেও শব্দটা আসে, যে মনে হচ্ছে যে শব্দটা মানে মুভ করছে, যে এক জায়গা থেকে হচ্ছে, এমন না যে মনে হচ্ছে যে ছাদের চারপাশে শব্দটা ঘুরছে, কারণ এটা মুভ করছে সব এক এক জায়গা থেকে হচ্ছে। তো এটা আমাদের কাছেও ভালো লাগেনি যে আমার এখানে কে শব্দ করবে, আমরা তো ওই ছাদে আমরাই আছি আর কেউ নাই, অন্য পাশেও কেউ নেই, তো কোথা থেকে শব্দটা হবে। তো আমরাও স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাই, এবং ভয় পাওয়ার পরে তখন আর আমাদের ছাদে থাকতে ভালো লাগে না, আমরা ছাদে থেকে চলে যেতে চাই। তো এই মধ্যেই আমাদের দুইজন তারা আগে ভাগেই এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আগে চলে যায় আর কি। তো তারা যখন চলে যায় তখন তারা আমাদের যেই লিফটের যে রুমটা আছে ওখান থেকে একটা আত্মচিৎকার শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর ওটা আমরা শুনিনি, পরে আমরা ওদের কাছ থেকে শুনেছি আর কি, এটা ওই আত্মচিৎকারের শব্দটা। তো যেটা হয় যে আমরা এটা তো আমরা সবাই আস্তে ধীরে অন্ধকারের মধ্যে যে যার মতো করে বাসায় চলে যাই ও শব্দটা শোনার পরে।
আচ্ছা,
তারপরে যেটা হয় যে মিতুল যে ওর ছোট বোন বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে সে একই শব্দ সে তার ওই ওয়াশরুমেও শুনতে পায়, নূপুরের শব্দ হচ্ছে, এবং সে নিজেও একটু ভীতু প্রকৃতির, তো সে বেশ ভয় পেয়ে যায় এবং মানসিকভাবেও বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং অন্ধকার কি করবে পরে ভয়ে ভয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমিয়ে যায় আর কি, ওই ভয়ের মনে ভয় নিয়ে সে ঘুমিয়ে যায়।
আচ্ছা,
তো সে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা এরকম যে একটা মেয়ে সাদা পোশাক পরা এবং কিন্তু সে তার চেহারাটা বুঝতে পারছে না, পুরো শরীরে সাদা পোশাক পরা এবং সে তার চেহারাটা বুঝতে পারে না। তো তাদের বারান্দায় একটা খরগোশ তারা পালে। তো ওই মিম সে দেখে যে তাদের ওই খরগোশটা, ওই মেয়েটা সাদা পোশাক পরা মেয়েটা খরগোশটাকে মানে মেরে ফেলতে চাচ্ছে, ছিঁড়ে ফেলতে চাচ্ছে, রক্তাক্ত অবস্থা করতে চাচ্ছে, এরকম একটা অবস্থা।
আচ্ছা,
তো এই স্বপ্নটা সে দেখে রাতের বেলা ঘুমানো যখন ঘুমিয়ে পড়ে। তো এরপরে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পরে সে মানে একটু আতঙ্কগ্রস্তই থাকে যে কি দেখলাম আমি, আমাদের বাসার খরগোশকে কি দেখলাম আমি। তো সে এরপরে সে একটু আতঙ্কগ্রস্ত অবস্থায় সে বারান্দায় যায়, ছুটে যায়। ছুটে যাওয়ার পরে সে তার ওই খরগোশটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, রাতের বেলা শীতের রাত, তো কাপড় দিয়ে ঢাকা ছিল, সে কাপড়টা উঠিয়ে দেখে যে খরগোশটা একদম নিথর হয়ে পড়ে আছে, নিস্তেজ দেহ। তো সে প্রথমে আসলে মানে আন্দাজ করতে পারে না যে মানে খরগোশটা কি আসলে মানে কি শীতে জমে গেছে না কি
অন্য কোনো কিছু হয়েছে,
অন্য কিছু কি হয়েছে বুঝতে পারে না। তো পরে যখন সে যখন খাঁচাটা খোলে সে খরগোশটাকে মৃত দেখতে পায় আর কি,
জাস্ট সে স্বপ্নেই দেখেছিল,
যেটা সে স্বপ্নে রাতে দেখেছে। তো এটা অদ্ভুত আর কি ঘটনা, মানে জাস্ট যেটা স্বপ্নে দেখলো ছাদে যেটা হলো ওরকম কিছু একটা হয়ে গেছে আর কি এখানে। তো এই হচ্ছে আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আমার এখানে দেখতে পাচ্ছি ইমরান আমাদের এখানে লিখেছেন, ইমরান এবং লিখেছেন যে আমার কমেন্ট পড়া কেন হয় না। এস কে শোভন আমাদের লিখেছেন বারান্দায় ঠান্ডা আমি জমে যাচ্ছি, বাট স্টোরিগুলো অনেক অসম। আমাদেরকে আশফাক মুগ্ধ লিখেছেন অসম লাগছে রাসেল ভাই আজকের ঘটনাগুলো। রাফসান আহমেদ রিজন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম তিনি লাইভ ভূত এফএম শুনছেন আমিনুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আফজাল শাকিল আমাদের সাথে আছেন, আজকে সবগুলো ঘটনা অসাধারণ। আমাদেরকে আফরোজা রসি লিখেছেন লাইট অফ করে তিনি শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। নাদির আহমেদ সিলেট থেকে তিনি শুনছেন, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন এবং ইমেইলটা তিনি অনেক পছন্দ করেছেন, আমাদের সঙ্গে আছেন। আর আমাদের সাথে আছেন আরজে পার্থ এবং রাজশাহী থেকে তিনি শুনছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এ আর মুস্তাফা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, রাশিদুজ্জামান সুমন আমাদের সঙ্গে আছেন, বিজি ম্যান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নির্মা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নির্ণয়ন চাকমা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো বেস্ট। আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ বাবু, এছাড়া আমাদের সঙ্গে আছেন ফরহান রহমান জিম, এছাড়াও বর্ণালী অধিকারী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ নূর, ইমন খান হৃদয়, রিফাত আহমেদ, রাকিবুল হাসান, ফরহান আমাদের সঙ্গে আছেন, রূপক রায়হান জাফাত তিনি অ্যাপ দিয়ে শুনছেন। রেডিও ফুর্তির পেজে অনেকে আছেন, রেডিও ফুর্তির পেজে আমাদের সঙ্গে আছেন সিকান্দার শেখ, এস কে আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ ওসাম ওসমান সাদি মোহাম্মদপুর থেকে তিনি শুনছেন অজানা পথের সন্ধানে। আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ার আহমেদ, মারুফের স্টোরিটা বেস্ট তাই লিখেছেন। হাসিবুল হাসান আমাদের সঙ্গে আছেন, মেহেদী হাসান নাটক থেকে আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম খলিল আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শ্রাবণ ইসলাম সাহেব নড়াইল থেকে আছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আরিয়ান আহমেদ রফিদ, তিনি ময়মনসিং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় মাহমুদ এবং তিনি বলছেন যে এখন অনেক ভয়, অনেক এখন স্টোরি অনেক ভয়ের ছিল একা শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ কে হিকমত আলী, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার মিকন, আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আরিয়ান আহমেদ রাফিদকে, মেহরাব হোসেন মিলনকে, মারিয়া মিমকে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আফ্রিদি তুহিনকে, করিম খানকে আমাদের সঙ্গে আছেন এবং অনেকে 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 আছেন এছাড়াও। আমাদের সাথে যদি আপনিও আসতে চান তাহলে চলে আসতে পারেন www.facebook.com/radio40 এই অ্যাড্রেসে অথবা www.facebook.com/bhootfm.rasel এই অ্যাড্রেসে। আমাদের যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm which is bhootfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে আবারও ফিরে আসব। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আজকে ভূত এফএম আপনারা অনেক বেশি এনজয় করবেন। স্টে টিউন রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসছেন নামটা বলবেন?
জি, আমি তুষার, বনশ্রী থেকে আমি এসেছি।
ওকে, শুরু করুন আপনার ঘটনাটা শুনি আমরা।
যে আমার ঘটনাটি মেইনলি হলো আমার নানাবাড়িকে, নানাবাড়ি বলতে আমার নানার ভাইয়ের বাড়িকে কেন্দ্র করে।
জি,
তো বাড়ির বর্ণনাটা হলো আমার নানা বাড়ি, এরপর আমার ছোট ননির বাড়ি, তো এরপর হলো তাদের বাড়ি। তো আমার যে নানা ছিল তো সে মানে বিভিন্ন ধরনের কবিরাজি করত। তো সে মৌলানা ছিল, যার কারণে সে বিভিন্ন ধরনের কবিরাজি করত, বিভিন্ন জায়গায় যেত। আবার সে একটা সময় জিনও পালত। তো সে যেদিন, একদিন সে রাতের বেলা আর কি একটা তার পাশের বাড়ির গ্রামে হলো ঘটনা, মানে পাশের বাড়ির গ্রামে সে কবিরাজি করতে যায়। তো সেখানে গিয়ে সে আর কি রাতের বেলা সেখানে জিনবুত যাই হোক ছাড়ানোর পর রাতের বেলা যখন সে বাড়ি ফিরতে যায় তো রাস্তায় তার মৃত্যু হয়। তো পরের দিন সকালবেলা যখন তাকে পাওয়া যায় তো তার অবস্থা সেরকম খুবই খারাপ ছিল। তো বোঝাই যায় যে তাকে জিন মেরে ফেলেছিল। তো পরের দিন তাকে এনে কবর টবর দেওয়া হয়, লাশ দাফন করা হয়। তো আমার নানা যে জিনগুলো পালত সেই জিনগুলো তাদের বাড়িতেই ছিল। তো নানা মারা যাওয়ার পর তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি মনে করে যে জিনগুলো যে নানা পালত তারা হয়তো বা চলে গেছে, বাড়িতে আর নেই। তো অনেকদিন হলো তাদের কোনো আর কি আক্রমণ নেই বা তাদের কোনো দেখা সাক্ষাৎ বা আনাগোনা তারা লক্ষ্য করতে পারেনি। তো একটা সময় তাদের বাড়ির আর কি বৃদ্ধি করার জন্য, সীমানা বাড়ানোর জন্য আর কি, তো তাদের বাড়ির পিছনের যে গাছ ছিল, গাছগুলো ছিল, সেগুলো আর কি কেটে ফেলতে হয়। তো এর ভিতরে ছিল তিনটে নারিকেল গাছ। তো গাছগুলো যখন কেটে ফেলা হয় তখন দেখা গেছে যে জিনগুলো অত্যাচার করে। তারপর ওই তিনটি নারিকেল গাছে হলো জিনগুলো থাকত। তো পরে তারা আর কি জিনগুলো যখন আক্রমণ করে ঠিক সেই সময় আর কি তারা বাড়ি থেকে বের হতে পারত না, ঠিক মাগরিবের আজানের পরপর। তো তাদের যা কাজ থাকত তারা মাগরিবের ভিতর সেরে তারা বাড়ির ভিতর চলে যেত। তো মাগরিবের পর তারা কোনোভাবে বের হতে পারত না, কারণটা হল
আচ্ছা তারপরে কি হলো, তারপরে আপনার জিনদের যে সমস্যা সেই সমস্যা দূর হলো কিভাবে?
জিনদের সমস্যাটা অ্যাকচুয়ালি দূর হলো হলো আমাদের গ্রামের একটা হুজুর ছিল, আমাদের থানার যে হুজুরটা, সে মাদ্রাসার, তো তার নাম হলো আকবর মৌলভী। তো তিনি তানা মানে তাকে আর কি সবাই ভূতুজুর নামে চিনত এলাকার সবাই। দেখা গেছে যে যে জায়গায় কবিরাজি করতে যেত বা ভূত ছাড়াতে যেত, জিন ছাড়াতে যেত যার কাছ থেকেই, তো সে আর কি কোন জায়গায় মানে সব জায়গায় সাকসেসফুল, সে কোন জায়গায় সে ফেল করেনি, এমন একটা উপাধি তা পুরা গ্রাম ধরেই তার আছে। তো তাকে আনা হয়, তো সে যখন আসে তো সেও একা পারেনি, তখন সে বলে যে আমাকে আরেকজন লাগবে, আরেকজন গণ্যমান্য ব্যক্তি লাগবে, মৌলভী লাগবে, যার মাধ্যমে মানে দুজনে মিলে আমরা এই কাজটা করতে পারব। তারপর গ্রামের আরেকটা মৌলভী, তার নাম হলো আবু বকর, আবু বকর মৌলভী, তাকে আনা হয়। তো তারা দুজনে মিলে পরবর্তীতে আর কি তাদের বাড়ির রেস্কিউ করে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ইমেইলে, এবং আমাদের সঙ্গে যে ইমেইলটি এই মুহূর্তে আছে সেই ইমেইলটি আমি এখন পড়ে শোনাব। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আর সবসময় ভালোর দলেই। আমি ভূতাচমের একজন নিয়মিত লিসেনার, ছোটকাল থেকেই আমি ভূতের গল্প শুনতে পছন্দ করতাম এবং মুরব্বীদের কাছে এই ধরনের গল্প শুনতে খুবই ভালো লাগত। শুনে ভয় লাগলেও আমি সব বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে এই ঘটনাটি না ঘটে। প্রথমে আমি আমার সম্পর্কে কিছু কথা বলি। আমার বাড়ি পাবনা যে সদর উপজেলার শেষ প্রান্তে কোনো এক গ্রামে। আমি ব্যক্তিগত গ্রামের কারণে গ্রামের নাম উল্লেখ করছি না, আমার নামটা মেনশন না করলে খুশি হব, আমি তো আগে করে ফেলেছি। আচ্ছা নাম এখনো বলিনি। আচ্ছা যাই হোক, তিনি লিখেছেন এবং তারপরে তিনি তার নামটা সবকিছু শেয়ার করেছেন। এখন আমি পড়ে শোনাচ্ছি তার ঘটনাটি। ঘটনার প্রয়োজনে আমি জায়গার বিবরণ দিয়ে রাখি। আমার বাড়ি থেকে ইছামতি নদীর দূরত্ব মাত্র 2-3 মিনিট। অনেকেই জেনে থাকবেন নদীটির গভীরতা ও প্রস্থ খুবই কম। আমরা 3 বন্ধু সেই নদীর ঘাটে প্রতিদিন দুপুরে গোসল করতাম। ঘাট থেকে প্রায় 10 মিনিট দূরে একটা শ্মশান ছিল। এই শ্মশান ঘিরে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। আমরা খুবই সাহসী আর ডানপিটে ছিলাম। মাঝে মাঝে আমরা সাঁতরাতে সাঁতরাতে শ্মশানের পাড়ে চলে যেতাম, এমনকি সেখানে মানুষের হাড় খুলি এগুলো তোলার প্রতিযোগিতা করতাম। কোনো মানুষ পুরানো হলে আমি মিস করতাম না। যদি যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। আমার বয়স তখন 10-12 বছর, 2001 সালের কাছাকাছি। আমাদের বাড়ির পাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে, সেখানেই এক দিদির কাছে আমি প্রাইভেট পড়তাম। দিদিরা ছিলেন ব্রাহ্মণ গোত্রের। ওনার দিদিমা অনেক বৃদ্ধ, বয়স 100-এর ওপরে, তিনি হাঁটাচলা করতে পারতেন না, সবসময় একটা পুরাতন ছেঁড়া শাড়ি পরে থাকতেন। একটি গোয়াল ঘরের মতো ছোট্ট ঘরের কোনায় তার জন্য বিছানা ছিল, খুব অনাদরে সেখানে পড়ে থাকতেন। তাকে দেখে আমার খুবই মায়া হতো। আমি গোপনে তাকে অনেক সময় খাবার দিয়ে আসতাম। আমি খাবার দিলে তিনি তাকে খেতে দিত না অনেক সময় জানতে পারলে, তাই চুপি চুপি দিয়ে আসতাম। সেবার ঈদে আমি তাকে একটা নতুন সাদা শাড়ি দিয়ে আসে, কিন্তু বাড়ির লোকজন সেটা বুঝে ফেলে এবং শাড়িটি ফেরত নিয়ে যায়। আমার পরে সেটি অন্য গরিব মানুষকে আমি দিয়ে দিই, কিন্তু কিছুদিন পরে বৃদ্ধটি মারা যায়। মৃতদেহটি যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমরা তখন 3 জনও সাথে যাই এবং পুরনো শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকি। এক সময় আমরা আলাদা হয়ে পড়ি আর সন্ধ্যা হয়ে যায়। বলে রাখা ভালো, আমার রাশিগত কিছু সমস্যা থাকে আগে থেকেই ছিল, যার কারণে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া আমার নিষেধ ছিল। আমি যখন বাড়ি থেকে যাচ্ছিলাম তখন রাত 7-8 বাজে। কিছুদিন দূর যেতেই আমি বুঝতে পারলাম কেউ আমার পিছু পিছু হেঁটে আসছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম। এরপর আমি বুঝতে পারলাম কেউ আমার পিছনেই হাঁটছে, যার হাতে একটি লাঠি আছে এবং ঠক ঠক করে শব্দ পাচ্ছিলাম। আমি পিছনে না তাকিয়েই হাঁটার গতি বাড়িয়ে দিলাম। লক্ষ্য করলাম আমার সাথে পেছনের মানুষটির হাঁটার গতিও বেড়ে গেল। আমি ঝট করে পিছু ফিরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি আবার হাঁটতে শুরু করলাম, তবে এবার আর কোনো শব্দ পেলাম না। মনের ভুল ভেবে আবার হাঁটা দিলাম, কিন্তু ভয়ে শরীরের রোম দাঁড়িয়ে গেল। দিদিদের বাড়ির পাশ দিয়ে যাবার সময় পাশের জঙ্গলে কিছু একটা জ্বলতে দেখতে পেলাম। ভালো করে খেয়াল করে দেখলাম সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা লাঠি। মুখ না দেখা গেলেও বুঝতে পারলাম সে আমার দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, এক দৌড়ে আমি বাড়িতে ঢুকে পড়ি। আমি সবকিছু বাড়িতে খুলে বলার পর তারা সবাই আমাকে অনেক গালাগালি করে আর বলে এগুলো আমার চোখের ভুল, আমার দাদি ঝাড়ফুঁক করে দেন, রাতে আমি ঘুমোতে পারি নাই। শেষ রাতের দিকে আমি স্বপ্নে দেখি আমি আর বৃদ্ধা শ্মশানে বসে আছি, তিনি আমার সাথে অনেক কথা বলছিলেন। অবাক করা ব্যাপার হল তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন যেটি আমি তাকে দিয়েছিলাম কিন্তু ফেরত নিয়ে আসতে হয়েছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কিন্তু তার সাথে আমার কি কথা হয়েছিল আমার কিছুই মনে নেই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য, সেটা আমি কল্পনাও করিনি। পরদিন দুপুর একটার দিকে আমার দুই বন্ধুর ডাক পেলাম, আমরা গোসলে চলে গেলাম। তাড়াতাড়ি চল গামছা নিয়ে আমি ঘাটে গেলাম, সেখানে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম ওরা হয়তো কোথাও গিয়েছে, পরে আসবে। আমি আবার আমার মতো নেমে পড়লাম। নেমে নদীর মাঝ বরাবর আমি ডুব দিলাম। ডুব থেকে উঠতে গিয়ে বুঝতে পারলাম আমার শরীর ভারী হয়ে আসছে। কোন রকমের ডুব থেকে উঠে আমি আবারও আরো অবাক হয়ে গেলাম। দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সামনের দিকে তাকিয়ে বুঝলাম আমি ঠিক শ্মশান ঘাটের সোজা গলাপাড়িতে দাঁড়িয়ে আছি। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শ্মশানের মাঝখানে, যেখানে মানুষকে পোড়ানো হয়। ঠিক তার পাশেই সেই বৃদ্ধটি দাঁড়িয়ে, তার লাঠি আর পরনে সেই নতুন শাড়ি, আর ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকি, কিন্তু কোন শব্দ বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। আমি চোখ বন্ধ করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ আল্লাহ করতে থাকি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি বৃদ্ধাটি ওভাবেই দাঁড়িয়ে আছে। এবার বুঝি আমার সবকিছু শেষ। আমি কোনো কিছু না ভেবে নদীর উল্টো দিকে সাঁতরাতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার পেছনে সেও আসছে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিচ্ছি আর সাঁতরাচ্ছি। ডুব দেওয়ার মতন সাহস আমার ছিল না। কতক্ষণ সাঁতরেছি মনে নেই, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চোখ খুলতে দেখি আমি শ্মশানের বিপরীত ধারের ঘাটে। পেছনের দিকে না তাকিয়ে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা খাই। তিনি আমাদের গ্রামেরই একজন, আমাকে চিনতে পারেন ও আমাকে বাড়িতে নিয়ে আসেন। এদিকে আমার দুই বন্ধু আমার বাড়িতে এসে জানতে পারে আমি নদীতে চলে গেছি। এসে ঘাটে আমার গামছা পায়, কিন্তু আমাকে না পেয়ে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, শেষ পর্যন্ত আমার বাড়িতে চলে আসে। আমি বাড়িতে আসার পরে বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়, কারণ সবাই জানত আগের দিন আমার সাথে খারাপ কিছু ঘটেছিল। আমি প্রায় দুই দিন কোথাও কথা বলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, ঘুমাতে পারিনি। ঘুমালেই স্বপ্ন দেখতাম ওই বৃদ্ধার সাথে শ্মশান ঘাটে বসে রয়েছি। এরপর আমার এক দুঃসম্পর্কের দাদাকে ডেকে আনা হয়। তিনি খুব আলেম লোক ছিলেন, তার জিন বা আত্মা বশ করার করতে পারতেন তিনি। তিনি একটি কাঁসার বালতিতে এক বালতি পানি নেন আর বলেন এর মধ্যে কিছু জিনিস দেন, এরপর কিছু পড়ে ফুঁ দেন এবং পানি দিয়ে আমাকে গোসল করিয়ে দেন। তিনি একে তাবিজ আমার হাতে বেঁধে দেন। আমি আজও এগুলোর ব্যাখ্যা পাইনি। ডুব দিয়ে চার পাঁচ ঘন্টা কিভাবে কাটিয়েছিলাম, কোথায় ছিলাম, এত দূরেই বা কিভাবে গেলাম, আমাকে ডেকেই বা কেন নিয়ে গেল, মনে পড়লেই আমার শরীরের ভেতর কাঁটা দিয়ে ওঠে। এরপর আমি আর কোনোদিনই ওই নদীতে গোসল করতে যাইনি বা শ্মশানে যাইনি। গ্রামে থাকলে আমি সন্ধ্যার পর কোথাও বের হই না। এবং এটাই ঘটনা ছিল। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ভয়ঙ্কর ঘটনা আছে, ছোটবেলা থেকে আমি এসব অনেক ঘটনা শুনতাম আত্মীয় প্রতিবেশীর কাছে, এবং ভূত এফএম যখন শুনি, থ্যাংক ইউ ভূত এফএম, থ্যাংক ইউ রাসেল ভাই, সবাই ভালো থাকবেন। তো এটাই ছিল ঘটনা, এবং আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমাদের শেষ যে অতিথি আছেন তার চমৎকার একটি ঘটনা শুনব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও 88.8 এফএম এন্ড 240।
ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন।
ফুর্তি
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী।
ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন।
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী।
ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন। ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন।
রেডিও ফুর্তি 88.4 FM, ভূত FM, The night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, আমি রাজদাল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ। এবং আমি এখন সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে এবং আপনার ঘটনাটি, আপনার নামটা বলে কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনাটি আমরা বলবেন প্লিজ।
আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি, আমি এসেছি উত্তরা থেকে। ধন্যবাদ রেডিও ফুর্তি এবং রাজদাল ভাই, আমি কথানগরী মূল ঘটনা এসেছি। আসল ভাই, ঘটনা শুনছি আমি আমার বাবার কাছ থেকে, বাবার সঞ্চলতার রোগগ্রস্তের কাছ থেকে, স্বাধীনতা পরবর্তী সময়ের ঘটনা এটি। তো আসল ভাই, তখনকার সময় মনে করেন 75-80 সময়ের দিকে ঘটনা। তো তখনকার সময় আমাদের আঞ্চলিক সড়কের প্রধান সড়কটা ছিল, সেটা ছিল কাঁচামাটির রাস্তা। তো কাঁচামাটির রাস্তা হওয়ার কারণে রাস্তা থেকে কোনো বাস ট্র্যাক তো কল্পনাই করা যায় না। তো গরু গাড়ি এবং সাইকেল সাধারণত চলাচল করত তখনকার সময়। তো গ্রামের বাজার সাধারণত অনেক দূরে হয়, আর তখনকার সময় মানুষ 4-5 কিলোমিটার দূরে পথ হেঁটে সাধারণত বাজারে আসে। তো কিনারাম নামে একজন পান বিক্রেতা ছিলেন, যিনি অনেক দূরের পথ হেঁটে হেঁটে তিনি বাজারে আসতেন এবং পান বিক্রি করতেন।
আচ্ছা।
তো বৃষ্টির দিন কোন একদিন, হয়তো আষাঢ় কি শ্রাবণ হবে, কোন একদিন বৃষ্টির দিন, আর উনি যখন যেতেন, ওনার যাওয়ার পথে দুটো বড় বাগান পড়তো, একটা বটগাছ পড়তো, আর কিছু নির্জন এলাকা ছিল। তো ওনারই যখন ওই বটগাছের ওখান থেকে যেতেন, তখনই একটা অদৃশ্য আওয়াজ দেখতেন, কিন্তু কখনোই কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বা কারো অদৃশ্য ছায়া এরকম কোনো কিছু তিনি দেখতেন না। তো ওনার কাছে এরকম জোরাজোরি করতো অনেকটা, যে কিনা রাম ডাকতো বা যে আজকে মানে তার সাথে সে এরাই যেত, সে মানে মানে এমন একটা অবস্থা মানে তার সাথে রসিকতা করতেছে, কারণ সে ছিল তেজস্বী পুরুষ এবং সাহসী, তার কাছে এই সমস্ত ভূত বা প্যারানর্মাল কিছু আছে এই সে কখনো বিশ্বাস করতো না। তো এভাবেই ছিল। তো এরকম দীর্ঘদিন যায়, এভাবে বলে আসে, বলে এই আজ না এই পরে, এভাবে সে এড়িয়ে যাচ্ছিল, মানে একটা ছেলে খেলার মতন অবস্থায়। তো একদিন উনি ভাবলেন যে কিছু একটা যদি করে বসে বাই চান্স। তো একদিন উনি বাজারে যাওয়ার সময় বলে দিলেন ওইরকম, যখন বলে উঠছে ঠিক আছে আচ্ছা আজকে। তো উনি বাজারে গেলেন, বাজার সে পান বিক্রি করার পরে তিনি খাওয়া দাওয়া করলেন, কারণ আজকে তার মাথায় আছে যে আজকে এই ফাইট হবে, তার সাথে দস্তস্তি হবে, যেহেতু ভূতের সাথে এতদিন ধরে সে বলতেছে। যাই হোক, সে খাওয়া দাওয়া করে টোরে ফ্রেশ ট্রেশ হয়ে তার খালি হাজিটা নিয়ে সে আসতেছিল। তো আসল ভাই, সেদিনকার আবহাওয়াটা ছিল খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল, বিকেলবেলা ছিল আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা হালকা বাতাস ছিল, আর রাত্রে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সে যখন ওই নির্দিষ্ট স্থানে আসে, তারপর তো উনাদের সেই দস্তুতে শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরেই এটা চলে। মনে করেন গ্রামের বাজার শেষ করে আস্তে আস্তে তার 10টা কি 11টা বেজেছিল। তো যাই হোক, তখন থেকে ওনাদের এই দস্তুতে শুরু হয়ে যায় আর এটা চলে অনেক রাত শেষ অবধি। কারণ এটা শেষ অবধি চলে এই কারণে বুঝতে পারলাম, কারণ তখন সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়িতে বা কিছু কিছু টাইম আছে যেগুলো আসলে ভৌতিক বা হন্টেড টাইম ধরা হয়, কারণ ওই সময় আজানের ঠিক আগ মুহূর্তে তো রহিম মিয়া নামে একজন লোক ছিলেন বটগাছের নিকটবর্তী। তো তিনি ভাবলেন তিনি হয়তো বা বাইরে যাবেন বা তাহাজ্জুদের নামাজ পড়বেন, যাই হোক তিনি উঠছিলেন। তো আজানের অপেক্ষা করছিলেন যে তিনি হয়তো বাইরে নামবেন। তো ওই হালকা হালকা বৃষ্টির মধ্যে থেকেও তিনি বাইরে একটু ধুমধুম বা দস্তদস্তি এরকম তিনি একটা আওয়াজ অনুভব করলেন। এরই মাঝে যখন ফজরের আজান পড়ে যায় তখন তিনি 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে তিনি ওই পুকুর মানে পাশে যে ছোট খালটা ছিল বটগাছ ওই এলাকায় ওইখানেই আসলেন বা তিনি ওখান থেকে উজু করেন। মূলত ওখানে এসে তিনি তো দেখলেন যে লোকটাকে তো চিনেন কিনারাম, ঠিক আছে। তিনি যখন লাইট ধরলেন তখন দেখতে চান তিনি হাত পাও মানে অবশ হয়ে যাচ্ছে বা তার মানে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম তিনি একটা দৃশ্য দেখলেন। তো এরকম দৃশ্য দেখার পরে এবং দেখলেন যে পুরো এলাকাটা একদম কর্দমযুক্ত হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে অনেক কিছু আজকে হয়েছে। তো যাই হোক উনি ভাবলেন যে লোকটা বেঁচে আছে কিনা না বা এখন মারা গেল কিনা, তিনি কনফিউশন ছিলেন। যাই হোক উনি তার ছেলেকে ডাকলেন এবং বাসায় নিয়ে আসার পরে দুটো পরিষ্কার করে তাকে যখন উনি একদিন চেতনা তার ছিল না ওইভাবেই করেছিল। তো পরে তার জ্ঞান ফেরার পর কবিরাজ ডাকা হয়, কারণ তার মানে স্বাভাবিক তিনি হয়তো সময় লাগে আর কি। তো 2-3 দিন পরে তিনি যখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ হন তখন তিনি রহিম মিয়ার কাছে এই প্রিভিয়াস পুরো ঘটনাটাই বলেন যে এই আমাকে করে এই করে। তো এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে কখন কোনো ক্ষতি করে বসে কিনা বা যদি অ্যাটাক করে বসে এরকম যদি কিছু হয়। তো আজকে এই হয়েছিল এবং আমি আজকে 11টা 11:30 দেখে এখানে আসছি আর তো এইটি হলো। তো যাই হোক আমি যে বেঁচে ফিরেছি এটি আমার তোমার ভাগ্য ভালো, আপনি আসছেন টাইম মতন। তো তারপর সেই রহিমিয়ার কাছ থেকে রহিমিয়ার পরবর্তীতে আমার বাবাকে ঘটনাটি বলে
শীতের রাতে এমনিতেই সবকিছু ভালো লাগে এবং সব ঘটনাগুলো আপনাদের কাছে যতটুকু মনে হয় যে আজকে ভালো লেগেছে আনন্দ দিতে পেরেছে। আমি যাওয়ার আগে জানাতে চাই যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel। এই দুটো পেজে গিয়ে আপনারা দেখুন আমাদের পোস্টগুলো, সেখানে লাইক কমেন্ট যেটা ইচ্ছা আপনি করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও পার্টিসিপেট করতে পারেন, এবং আপনি ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। দুটো দায়িত্ব, একটি হচ্ছে নিজে ঘটনা পাঠানো, আরেকটি হচ্ছে অন্যকে ঘটনা পাঠানোর জন্য ইন্সপায়ার করা, উৎসাহিত করা, রাইট? থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত শীতের রাতে আমাকে সময় দেওয়ার জন্য। ঘুমের সময়ের অনেক দেরি হয়ে যাচ্ছে আপনাদের, এখন বিদায় নেওয়ার পালা এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত, বিজয়ের মাস, সুতরাং বিজয়ের মাসে আমরা শুধুমাত্র বিজয়ের মাস না, সারা বছরই আমরা বিজয় পালন করি এবং বিজয়ের এই চেতনা নিয়ে থাকি আমরা সারা বছর। এবং সামনেই ক্রিসমাসের ছুটি, এবং ক্রিসমাসের ছুটি শুধু, ক্রিসমাস তো শুরু হয়ে গেছে মানে 25 তারিখে ক্রিসমাস, এবং এখনই পর্যন্ত অনেক 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 স্কুল, তারপরে অনেক ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক কিছু বন্ধ, এখন অনেকে ঘুরতে বেরিয়েছেন। তো সবাইকে আগাম শুভেচ্ছা, যারা খ্রিস্টিয়ান আছেন তাদের সবাইকে শুভেচ্ছা বড়দিনের, এবং আশা করছি বড়দিন অনেক চমৎকার কাটবে। এবং আশা করছি যে আপনারা যে যেখানে আছেন, যে যেখানে বেড়াতে গেছেন, নিরাপদে ফিরে আসবেন এবং অনেক চমৎকার কাটবে এই বড়দিন। আমি আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে, আমাদের বছরের লাস্ট শুক্রবার, এবং সেই শুক্রবারে বছরের লাস্ট ভূতফেম আমরা শুনব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.